ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। আজকে আমরা একজন তান্ত্রিকের ঘটনা শুনব। আচ্ছা, আপনারা বিভিন্ন সময় যখন শোনেন যে বিভিন্ন এলাকায় এরকম থাকে না, শোনেন না অনেক সময় যে আপনার এলাকায় তিন রাস্তার একটা মোড় আছে এবং এই তিন রাস্তার মোড়ে অনেক ঘটনা ঘটেছে, এরকম কিন্তু আমরা অহরহই শুনে থাকি, তাই না? যে এই তিন রাস্তার মোড়ে এটা ঘটলো, ওই তিন রাস্তার মোড়ে সেটা ঘটলো, এরকম ধরনের ঘটনা আমরা শুনে থাকি। সো এই ঘটনাগুলো যারা আপনারা শুনেন তাদের সবার জন্য আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনাদের কাছে কি মনে হয় যে এই তিন রাস্তার মোড় যেগুলো আছে সেগুলো আসলে একটু রহস্যময় বা সেগুলো ভয়ঙ্কর বা সেগুলোতে খুবই অদ্ভুত কিছু ঘটে বা সেগুলোতে সেগুলো মানে অন্য জায়গার চাইতে একটু আলাদা? যেমন আমরা জানি না যে শ্মশানে গেলে একটা ভয়ঙ্কর কিছু ঘটবেই, আমরা মানে সেখানে রাতে থাকলে কিছুটা ভয়ঙ্কর কিছু আমরা এক্সপিরিয়েন্স করতে পারি। আবার কিছু অভিশপ্ত জায়গা, অভিশপ্ত পুকুর, অভিশপ্ত বট গাছ, তাল গাছ, এরকম বিভিন্ন জায়গায় এরকম থাকে। তিন রাস্তার মোড়েরও কি এরকম কোন দোষ আছে? এই যে আসল কথাটা আমি এখন পেয়েছি, কি মনে হয় একটু কমেন্ট সেকশনে আমাদের জানাবেন। আর সেই সাথে আমি আপনাদের কিছু কমেন্টও পড়তে চাই। কমেন্ট যারা লিখছেন তারা একটু নামটা প্লিজ সামনে লিখবেন, তাহলে আমি বুঝতে পারবো। আমার মাঝে মাঝে এখন আবার একটু মাঝে মাঝে মানে এই কমেন্ট পড়ার সময় চশমা ব্যবহার করতে হয় কখনো কখনো। রিয়ান মুন্সিগঞ্জ থেকে লিখছেন, কুড়িগ্রাম থেকে লিখছেন হামিদ, আমাদেরকে তাজিম লিখছেন বরিশাল থেকে, মালয়েশিয়া থেকে আছেন মাহি, সাব্বির আছেন দুবাই থেকে, কুড়িগ্রাম থেকে আছেন সুমন, ফরদিন আছেন ময়মনসিং থেকে, আমাদেরকে জামালপুর থেকে মেহেদি লিখছেন, সজীব লিখছেন পিলখানা থেকে, মেহেরপুর থেকে লিখছেন রাজাবাবু, আমাদের সাথে নোমান আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রোমান, কোথা থেকে লিখছেন জানাননি, মারুফ আছেন আমাদের সাথে, নাটোর থেকে আছেন আচ্ছা প্লিজ রাসেল ভাই আমি সুজন, কিছুটা বলতে চেয়েছিলেন লম্বা মেসেজ। আচ্ছা, ময়মনসিং থেকে হেদায়ত বলছেন অ্যাম্বুলেন্স চালকের ঘটনা সংগ্রহ করছি, প্লিজ পাঠিয়ে দেন, খুব দ্রুত আপনি পাঠিয়ে দেবেন আশা করব। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রিফাত টাঙ্গাইল থেকে, অনেকের কাছে আমি প্রশ্ন করেছিলাম তিন রাস্তার মোড় নিয়ে, দেখি কেউ কোনো উত্তর দিয়েছেন কিনা। নাটোর থেকে আলামিন আমাদের সঙ্গে আছেন, সিংহ থেকে ফয়সাল আছেন, খুলনা থেকে আছেন, আচ্ছা আমরা যে বিষয় নিয়ে কথা বলছি সেই বিষয় নিয়ে আমি কথা, আসিফ মালদ্বীপ থেকে শুনছেন আমাদেরকে, সেই বিষয় নিয়ে আমরা একটু কথা শুনতে চাই যে তিন রাস্তার মোড়ের আসলে কোনো দোষ আছে কিনা, কি মনে হয় আপনার? আমরা যদি এখানে লাইভ কোনো পোল করা যেত আমি পোল করতাম, সেটা সম্ভব হচ্ছে না বলে আপনাদের কাছ থেকে সরাসরি জানতে চাচ্ছি, প্লিজ আমাদের জানিয়ে দেবেন, কারণ আমি এটা আসলে আপনাদের মাধ্যমে আপনাদের কাছ থেকে জানতে চাই এবং শুনতে চাই। আমরা চলে যাব আমাদের আজকের প্রথম ঘটনায় এবং প্রথম ঘটনাটি শোনার পরে আমরা দ্বিতীয় ঘটনা এবং তৃতীয় ঘটনায় যাব, তারপরে আবারও ফিরে আসবার জন্য অতিথি সহ, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই এবং প্রিয় ভূত ডট কম বাসী, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি অনেক আগে থেকেই ভূত FM শুনি আর এখন ভূত ডট কম। আমি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা সবচেয়ে বেশি পছন্দ করি এবং বড় যেসব ঘটনা রাসেল ভাই পড়ে শোনান সেগুলো ভালো লাগে আমার কাছে। অনেক ঘটনা আছে আসলে, ঘটনা লিখে দেওয়ার মতো ধৈর্য এবং সময় কোনোটাই হয়ে উঠছিল না। আমি জব করি আর অফিসে কাজের প্রেশার এবং সেই প্রেশার কম থাকায় ভাবলাম ঘটনাটা লিখে ফেলি, তাই ঘটনা লিখতে বসে গেলাম। যেহেতু এটা আমার প্রথম ঘটনা তাই ছোট ভাই হিসেবে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি চাই রাসেল ভাই ঘটনাটি পড়ে শোনান। আমি আমার নাম ঠিকানা হাইড করে রাখছি, কারণ আমি যার ঘটনাটা শেয়ার করব সে এখনো জীবিত এবং আমার বাড়ির পাশের লোক হওয়ার কারণে আমি বিস্তারিত বিবরণে গেলাম না। আসলে ঘটনাটা এমন একটা জিনিসের উপরে ভিত্তি করে হয়েছে, সেটা এতদূর পর্যন্ত এসেছে নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না। সময়টা 2018 মাঝামাঝি। আমি যার ঘটনা শেয়ার করব তার একটা ছদ্মনাম আমি দিলাম আসিফ। আমাদের বাড়িতে 6টি ঘর, সেই সময় ইলেকট্রিসিটি এবং সবার ঘরে টিভি ছিল না, শুধু আমার বড় কাকার ঘরে টিভি ছিল। তাই আমরা সন্ধ্যার পর আমার কাকা কাকি কাকাতো ভাই বোন মিলে একসাথে টিভি দেখছিলাম। রাত তখন 6:30। তখন আমি ছদ্মনাম ব্যবহার করছি আসিফ। সে বলল, এখানে বলে রাখা ভালো, আসিফের বাড়ি আমার বাড়ির পরের বাড়িটাই, কিন্তু আমাদের বাড়ির সামনে মসজিদ থাকায় আমাদের বাড়ির পেছনে যত মুসল্লি বা যারা নামাজ পড়তে আসত তারা সবাই আমাদের বাড়ির ওপর দিয়ে যেত। সেই সুবাদে আসিফ আমাদের বাড়ি আসে এবং সম্পর্কে চাচাতো ভাই হওয়ায় আমাদের বাড়ির সবার ঘরেই যাতায়াত ছিল। যাই হোক, আমরা টিভি দেখছিলাম সেই সময় আসিফের আগমন। আমার কাকা শুয়ে টিভি দেখছিলেন এবং আমার কাকার হাতে আসিফ একটা চিঠি ধরিয়ে ঘর ত্যাগ করে। আমার কাকার কাছে চিঠি দেওয়ার কারণ, আমার কাকা ছিলেন এলাকার একজন গণ্যমান্য মুরব্বী। এলাকায় যত বিচার সালিশ হয় সবখানেই কাকাকে ডাকা হয় এবং তাকে এলাকার সবাই খুব মানে, সেই জন্যই মূলত চিঠিটা দেয়া। কাকা আমার হাতে চিঠিটা দিয়ে বলে, ভাতিজা চিঠিটা পড়ো। আমি চিঠিটা পড়তে লাগলাম। চিঠিতে লেখা, কাকা আমার সালাম নেবেন, আমি আপনাদের এবং আমার মা বাবা আত্মীয় স্বজনদের অনেক কষ্ট দিয়েছি, আমি আমার ফ্যামিলির কাছে একজন বোঝা, তাই আমি আমার ফ্যামিলি এবং এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, আর আমি মারা গেলে দয়া করে আমার লাশটা আমার বাবার জায়গায় দাফন দেবেন না এবং আমার আব্বুকে আমাকে দেখতেও দেবেন না, প্রয়োজনে আমার লাশ নদীতে ভাসিয়ে দেবেন। আমি মারা গেলে আপনাদের মসজিদের আশেপাশে মারা যাব। আসসালামু আলাইকুম। এমন অবস্থায় কাকা আমাকে নির্দেশ দিলেন, আমি আমার নাম দিলাম রাফি, রাফি তুমি ওর পেছনে পেছনে যাও, ওকে ধরো, পাগল হয়ে গেছে। আমি দেরি না করে কাকাতো ভাই এবং সমবয়সী কাকা মিলে পেছন পেছন রওনা দিয়ে দেই। একটা অল্প পাওয়ারের লাইট ছিল আমাদের সাথে, আসিফ কোন রাস্তা দিয়ে যাচ্ছিল সেটা দেখছিলাম, তাই পেছন ধরাটা সহজ হচ্ছিল। আমার বাড়ি থেকে খানিকটা দূরে একটা নির্জন রোড এবং তিন রাস্তার মোড় পড়ে। আমরা যখন দৌড় দিয়ে পিছু নিয়েছিলাম তখন কিছু দূর যেতেই তাকে পেয়ে যাই, তবে সে তিন রাস্তার মোড় অবধি চলে গিয়েছিল, আমরা তখন খানিকটা দূরেই ছিলাম, কিন্তু ওকে পুরোটা দেখতে পেয়েছিলাম। আমি যখন ডাক দিলাম, আসিফ ভাই, ও আসিফ ভাই দাঁড়াও শোনো একটা কথা বলি, এটা শোনার সাথে সাথে আসিফ দাঁড়িয়ে গেল এবং আমাদের দিকে তাকালো। বিশ্বাস করবেন না, সেই তিন রাস্তার মোড়ে আমাদের দিকে এমন ভাবে তাকিয়েছিল দেখে মনে হয়েছিল অজ্ঞান হয়ে যাব। অল্প লাইটের আলোয় দেখলাম তার চোখ হলুদ বর্ণ ধারণ করে আছে, আর পাশে দাঁড়ানো একটা ছোট্ট বেড়াল এবং সে তার চোখ দিয়েই আমাদের মেরে ফেলবে এমন একটা অবস্থা। আমরা ব্যাকুল হয়ে এক দৌড় দিয়ে বাড়ি আসলাম, এসে কাকাকে সব খুলে বললাম এবং পাশের বাড়ি হওয়ায় আমরা সেই কয়েকজন মিলেই আবার আসিফের বাড়ি গেলাম। আসিফের আম্মুর কাছে গিয়ে দেখলাম সে কান্না করছে। জিজ্ঞেস করলাম, আসিফের আবার কি হয়েছে? কাকি বলল, আসিফ আবার তার আব্বুর সাথে ঝগড়া করেছে এবং কোথায় যেন চলে গেছে। পরে আসিফের কাকি পাশে থাকায় সে বলে উঠল, কিছুক্ষণ আগে আমাকে সে বলে, ও কাকি আম্মা আপনাদের ঘরে রশি আছে? আমি বললাম, ওই যে ওইখানে আছে, দেখো কতটুকু লাগবে, যতটুকু লাগে নিয়ে আবার দিয়ে যেও। আসিফ বলল, কাকি দিতে পারবো না, আপনি গিয়ে একটু নিয়ে এসেন। কিছুক্ষণ পরে আবার বলল, কাকি আমার জন্য দোয়া করবেন আর আপনি ভালো থাকবেন, এই বলে ঘর থেকে বের হয়ে আসতে লাগলো। আসিফ তার আরেক কাকার বাড়ি আরেকটু দূরে হওয়ায় সেই কাকার বাড়ি যায় শেষ বিদায় জানাতে, এবং সেটা ওই তিন রাস্তার মোড় দিয়ে যেতে হয়। তিন রাস্তার মোড় যে কতটা ভয়ঙ্কর, ওখানে এক ফ্যামিলির সবাইকে মারা হয়েছে, সেই ফ্যামিলির সবারই কবর সেই তিন রাস্তার মোড়েই, এমনকি আমার সেজো কাকি তাকেও সেখান থেকে আসর করে। সে অসুস্থ আজ 6 বছর, পাগল প্রায়। যাই হোক, এসব না হয় আরেকটি ঘটনায় বলবো, ফিরে যাচ্ছি ঘটনায়। আসিফের বাড়ি থেকে ইনফরমেশন পেলাম আসিফ তার ছোট কাকির বাড়িতে গেছে। আমরা তখন ওর আম্মুকে বললাম, কাকি আসিফ তো এই চিঠিতে এই কথা লিখেছে। পরে তড়িঘড়ি করে আমরা সবাই খুঁজতে বের হয়ে গেলাম। ওর ছোট কাকার বাড়ি রওনা হলাম। তার কাকি বাড়ি বাড়ি গিয়ে দেখে আসিফ সেখান থেকেও শেষ বিদায় নিয়েছে। পরে এই স্যাঁতস্যাঁতে কাদার মধ্যে আমরা সবাই মিলে গাছে বাগানে খুঁজতে লাগলাম। আমাদের বাড়ির আঙিনায় এসে আমার হঠাৎ মনে পড়ল, চিঠিতে লেখা ছিল যদি মারা যায় আমাদের মসজিদের আশেপাশে মারা যাবে। তাই আমরা দেরি না করে সবাই তাড়াতাড়ি মসজিদের আশেপাশে খুঁজতে শুরু করলাম। এর মাঝে আসিফ খেয়াল করছিল আমরা তাকে খুঁজছি, লাইট মারছি। তাই আসিফ তখন তার চাচির দেয়া রশ্মি গলায় পেঁচিয়ে ফেলেছিল আর গাছের সাথেও বেঁধে ফেলেছিল। আমরা বোঝার সাথে সাথেই সে তার বাবাকে উদ্দেশ্য করে কিছু একটা বলে এবং গলায় রশ্মি নিয়ে গাছ থেকে লাফ দেয়, এবং আমরা দেখছিলাম সে বাঁচার জন্য আকুতি করছে। আমাদের মধ্যে থাকা একজন লাফ দিয়ে গাছে উঠে গলায় দেয়া রশিটা কেটে ফেলে, তারপর সে নিচে পড়ে যায়। এবং তখন তার প্রাণ ছিল, হাতে হাতে ধরে তাকে হসপিটালে নিয়ে গেলাম এবং ওই বেলায় মৃত্যু থেকে পার পেয়ে গেল সে। ঘটনা এখানে শেষ হলে পারত, কিন্তু মূল কাহিনী শুরু হল এখান থেকেই। তাকে যখন হাসপাতালে নেওয়া হয়, তার পরের দিন জ্ঞান ফেরার পর সে আবারও মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়। তখন সেই হাসপাতালেরই একতলা থেকে সে লাফ দেয়, তবে সে যাত্রাতেও বেঁচে যায়, কারণ আসিফ যেখান থেকে লাফ দিয়েছিল সেটা ছিল একটা কাটা ডোবার মতো যেখানে হাসপাতালের ময়লা ফেলা হতো। তারপর তাকে সেখান থেকে বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ছেলেটা এসব কেন করছে, কেন মরতে চাইছে? বলছি, সে সময় অ্যান্ড্রয়েড ফোনের অতটা চল ছিল না। সে সময় আসিফ তার বাবার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড ফোন দাবি করে এবং আসিফের বাবা সরাসরি না করে দেয়, কারণ তখন একটা ফোনের দাম তাদের ফ্যামিলি অনুযায়ী অনেক বেশি। এই নিয়ে আসিফ এবং তার বাবার মধ্যে কথা কাটাকাটি হয় এবং সেই থেকেই আসিফের সহিংসতার শুরু। তবে তার ফ্যামিলি তাকে একটা ভরসা দিয়ে বলেছিল, কিছু টাকা দেই, এই টাকা দিয়ে তুই একটা পুরাতন মোবাইল কিনে ফেল বাবা। আসিফ একটু বদমেজাজি এবং জেদি হওয়ায় এবার একটি ল্যাপটপও দাবি করে বসে। এই নিয়ে আসিফের বাবার সাথে আসিফের বাকবিতণ্ডা শুরু হয়ে যায় এবং সেটা অনেক দূর পর্যন্ত গড়ায়। সেখান থেকেই এই ঘটনার শুরু। আসিফ মারা যাবে, তার কোনো স্মৃতি দুনিয়ায় রাখবে না, এই জন্য যে কত জামা কত কিছু ছিঁড়ে ফেলেছে। একবার তো একসাথে গোসল করার পর গোসল শেষে গায়ের জামাটা এক টানে ছিঁড়ে পানিতে ফেলে দেয় এবং জামাটা ছিল একদম নতুন, সেদিনই পড়েছিল। তারপরে দুই একবার গাড়ির নিচে ঝাঁপ দেবে বলে দৌড়ে গিয়েছিল, আমরা ধরে ফেলি। ব্লেক দিয়ে কতবার যে হাত কেটেছে তার ইয়াত্তা নেই। যাই হোক, ঘটনায় ফিরি। আপনারা জানেন যে ব্যক্তি চিন্তা করে সে গলায় দড়ি দেবে বা আত্মহত্যা করবে, তার সাথে সবসময় শয়তান ঘোরাফেরা করে। তার মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত এটা চলতে থাকে। যেহেতু আসিফ গলায় রশি দিয়েও মরতে পারেনি, সেহেতু তার উপরে জিন ভর করে। এটা বোঝার কারণ হচ্ছে, ফাঁসি দেওয়ার চার দিন পর আসিফের গলা থেকে আওয়াজ বের হচ্ছিল না এবং ছয় দিন পরে আজেবাজে কথা বলতে শুরু করল সে। এবং বাড়ির পাশে একজন ওঝা থাকায় তাকে ডাকা হয়। সে এসে পুরো ঘটনা দেখে, তার হাত দেখে। দেখার পরে সে বলে তার উপর অনেকগুলো জিন ভর করেছে, তবে আশ্বাস দেয় সব ঠিক হয়ে যাবে। সেই অনুযায়ী সে ট্রিটমেন্ট দিতে থাকে এবং চারটি জিন নাকি সে তাড়িয়েও দিয়েছে তার মন্ত্র বলে। কিন্তু জিনগুলোকে নাকি আর একটা জিন কন্ট্রোল করে এবং সে যখন জিনগুলোকে তাড়ায় তারা সহজেই শরীর থেকে বের হয়ে যায়। কিন্তু কবিরাজ যখন চলে যায়, জিনগুলো আবার তার গায়ে ভর করে। এভাবে চলতে থাকে কিছুদিন। এরপর কবিরাজ বলে সে এর সমাধান দিতে পারবে না। তারপর আরেকজন হিন্দু কবিরাজ দেখানো হয়। সে বলে সন্ধ্যায় আসন বসাবে। ঠিক সন্ধ্যা বাজে আসন বসানো হল, বাড়ির উঠোনে একটা গোল বৃত্ত করে আসিফকে বসানো হল, কিন্তু আসিফ কোনোভাবেই রাজি হচ্ছিল না বসার জন্য। এরপর আসিফ একটা সময় রাজি হল, কবিরাজ চেষ্টাও করল, কিন্তু একটা ভুল হওয়ায় সফল হল না। সেই একই দিনে বাড়িতে থাকা আরো কয়েকজন মানুষের ওপর সেই জিনটা ভর করেছিল, মানে একের পর একজনের শরীরে আসত আর অকথ্য ভাষায় গালিগালাজ চিল্লাচিল্লি করত। এবার জিন যখন বাড়ির বাইরে বের হতে পারছিল না, তখন সেই জিনটা আসিফকে এমনভাবে অত্যাচার শুরু করে, মনে হচ্ছিল আসিফকে মেরেই ফেলবে। দশ বারো জন মিলেও আসিফকে ধরে রাখতে পারছিল না। আসিফ তার নিজের হাত দিয়ে বুকের উপরে এমনভাবে থাপ্পড় মারছিল যে দুমদুম করে আওয়াজ হচ্ছিল আর বলছিল, আমাকে ছাড় তোরা, আমাকে ছাড়। পরে সেই বাড়ির পাশে একজন কবিরাজ আছেন, তিনি বুঝতে পেরে পলাতক কবিরাজের দেয়া বান কেটে ফেলেন এবং আসিফের শরীরে থাকা মেইন জিনটা বের করতে পারেন, তখন আসিফ একটু সুস্থ হয়। এখানে বলে রাখি, আসিফের শরীরের অন্য জিনগুলো এতটা খারাপ ছিল না। আসিফকে যন্ত্রণা দিত ঠিকই, কিন্তু মারার চেষ্টা করত না। এভাবে পার হয়ে গেল বেশ কয়েকদিন। পরে অন্য একজন কবিরাজ দেখানো হল, অনেক কষ্টে তাকে পাওয়া যায়, অনেক অভিজ্ঞতা আছে তার বলে জানা যায়। সে যখন আসলো তাকে পুরো ঘটনা খুলে বলা হল। সে কিছুক্ষণ সময় নিয়ে আসিফকে তার সামনে আনতে বলল। আসিফ আসলো, সে এসেই হুজুরকে নমস্কার করল, কিন্তু আসিফ কেন এটা করল কেউ বুঝতে পারল না। পরে হুজুর তার নিয়ম অনুযায়ী আসিফের শরীরে থাকা জিনদের ডাকলেন। সব জিন আসলেও সেই আসল জিনটা আসত না, যে আসিফকে সবচেয়ে বেশি কষ্ট দিত। হুজুরের কথা কোনো পাত্তাই দিত না। পরে হুজুর আরো চেষ্টা করার পর আসিফের শরীরে জিনটি হাজির হয়। তাকে জিজ্ঞেস করা হলো তার নাম কি, আসিফকে কেন কষ্ট দিচ্ছে, আসিফের শরীরে সে কেন আছে। যদিও জিনটি বলতে চাচ্ছিল না, জিনটি নানান ধরনের শব্দ করছিল। পরে হুজুর আমাদের বলেন, আসিফের শরীরে যে বড় জিনটা বা প্রধান জিনটা আছে, আপনাদের ওই রাস্তার মোড় থেকে, মানে ঘটনার শুরুতে আসিফকে ডাকতে গিয়েছিলাম সেই মোড়ের কথা বলছে, সেখান থেকে তার উপরে ভর করেছে। এবং আসিফ যেহেতু মরতে যাচ্ছিল তাই তাকে সাহায্য করার জন্য তার পিছু নেয়। এখন আসিফকে নিয়ে যাবে তার সঙ্গী হিসেবে। আমরা হতভম্ব হয়ে যাই, জিনটি কি আজকেই আসিফকে নিয়ে যাবে সবার সামনে থেকে? এসব নাকি জিনদের আর ভালো লাগছে না। পরে হুজুরকে বাড়ির সবাই আকুতি মিনতি করেন এবং তার জীবনটা ভিক্ষা চান। হুজুর বললেন, দেখি কি করা যায়। আবার এদিকে আগামী পরশু আমার পরীক্ষা থাকায় আমি আসিফের আম্মুকে বলতে যাই যে আমি থাকতে পারবো না। আসিফের আম্মু কান্নায় বুক ভাসায় আমাকে বলে, বাবা এই অবস্থা দেখেও তুমি থাকবে না? যাই হোক, আমিও আমার বাসায় যেতে পারলাম না, থেকে গেলাম। এবার হুজুর তার কাজ শুরু করলেন। রাত 11:30 আমাদের রুম থেকে বের করে আবার সেই জিনকে আসিফের শরীরে হাজির করা হল। তারপর সেই কালীর মন্দিরের জিনটি তার সাথে অনেক কথা বলে অনেক কিছু করে তাকে বশ করা হল। যাই হোক, আমরাও আর দরজা খুললাম না। দীর্ঘক্ষণ অপেক্ষার পর হুজুর রুম থেকে বের হলেন। দেখলাম হুজুরের চোখে মুখে ভয়ের ছাপ এবং কানে রক্ত লেগে আছে। হুজুর বের হয়েই বললেন, আপনাদের বাড়িতে কারো কাছে পাঠা আছে, এখনই লাগবে। আসিফের আব্বু জিজ্ঞাসা করল, কেন? হুজুর উত্তর দিলেন, আজ রাতেই একটা পাঠা দিয়ে আসতে হবে। বাড়ির পাশে একজন পাঠা বা ছাগলের ব্যবসা করত, তার কাছে ছিল এবং তার কাছ থেকেই সেই পাঠা বা ছাগলটি নিয়ে আসা হল এবং দিয়েও আসা হল। যদিও দিয়ে আসার কাজটি আসিফকেই করতে বলা হয়েছিল, আসিফ যেহেতু অজ্ঞান ছিল তাই আসিফের বাবা কাজটি করেন। এরপর হুজুর বলেন, আমার কাজ শেষ, সহি সালামতে কাজটি করতে পেরেছি, না হলে দুইটি জীবন যেত। যাই হোক, এখন আসিফ আল্লাহর রহমতে ভালো আছে, কিন্তু পুরোটা সুস্থ নেই, কারণ তার শরীরের অন্যান্য জিনগুলো এখনো আছে। কিছু জিন নাকি বিদায় করা যাবে না, কিন্তু তারা কোনো ক্ষতি করবে না আসিফের ওপর। আসিফ সুস্থ হওয়ার কিছুদিন পর আমরা তাবলিগ জামাতে দূরের এক বাজারের মসজিদে যাই। সেই সময় আসিফের ওপরে কোনো একটা কারণে আবারও সেই জিনটা ভর করে। আসিফ হুজুরের দোয়া পড়া তেল পড়া আনেনি, তাই আবার আমাদের মধ্য থেকে একজন বাড়িতে আসে তেল নেয়ার জন্য। তেল নিয়ে যখন আসিফের গায়ে মাখানো হয়, আসিফ সুস্থ, এখনও সে বেঁচে আছে। যাই হোক, আমার আরো ছোট ছোট কাহিনী আছে, আমি নিজের পরিচয়টাকে গোপন রাখলাম। আসিফ এখন বিয়ে করেছে। আমার কাছে ঘটনাটা অনেক বড় হয়ে গেছে, কারণ এই প্রথমবার লিখলাম, ধৈর্য সহ্য করতে হয়েছে, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবশেষে একটা কথাই বলবো, জেদ কখনো ভালো ফল বয়ে আনে না। কোন জেদ সহিংসতায় রূপ নেয়, এমন কিছু আবদার করবেন না যেটা আপনার ফ্যামিলি বা বাড়ির মানুষের ওপর বোঝা হয়ে দাঁড়ায়, কষ্ট হয়ে দাঁড়ায়, আর ভুলেও নিজেকে হত্যা করার কথা ভাববেন না। যাই হোক, ঘটনাটি সিলেক্টেড হলে আমাকে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। নাম ঠিকানা ফোন নাম্বার সবই দিয়েছেন, কিন্তু যেহেতু বলতে মানা আমি আর বললাম না। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব।
কি রে ভাই, চলুন, ফার্স্ট পার্টি কি ছিল
না পারিয়ে
কখন গেল?
ভয়রার চেহারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি দোয়া করি আল্লাহ যেন সব সময় আপনাকে ভালো রাখেন। আমি ভূত ডট কমের একজন নিয়মিত শ্রোতা। আমার নাম কাউসার, বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা থানায়, গ্রাম হারং। যার সাথে ঘটনাটি ঘটেছে সে আমার চাচাতো ভাই, যদিও আমার বাবার আপন কোনো ভাই নেই, কিন্তু আমরা তাদেরকে আপন হিসেবে দেখি। তার আসল নাম আবু কালাম, বয়স আনুমানিক 38 হবে, কিন্তু এলাকার সবাই তাকে অন্য একটা নামে চেনে এবং আমরাও সেই নামেই ডাকতাম। তাই ডাক নামটা ব্যবহার না করে আসল নামটাই ব্যবহার করলাম। আজকে আমি আপনাদের সাথে এমন একটি ঘটনা শেয়ার করব যে ঘটনার সমাপ্তি ঘটেছে মৃত্যু দিয়ে, এবং সেটা খুবই ভয়ঙ্কর একটা মৃত্যু। আর কথা না বাড়িয়ে আসল ঘটনা বলি। আমার বিশ্বাস আপনি এই ঘটনাটি রেকর্ড করবেন। আপনাকে আমার সালাম জানিয়ে ঘটনার বর্ণনা শুরু করলাম। আসসালামু আলাইকুম। ঘটনাটি ঘটেছে 2023 সালের নবম মাসে, তারিখটা আমার ঠিক মনে নেই। আমার চাচাতো ভাই কালাম, উনি ছিলেন একজন সিএনজি ড্রাইভার, সিএনজির মালিক উনি নিজেই। উনি সবসময় রাতেই গাড়ি চালাতেন আর সবসময় রাত একটার আগেই বাসায় চলে আসতেন। একদিন রাত 2টা বেজে গেছে কিন্তু তিনি বাসায় আসেননি। এটা নিয়ে সবাই একটু টেনশনের মধ্যে ছিল। তখন তার বড় ছেলেকে ভাবি বলল, তোর আব্বুকে একটা ফোন দিয়ে দেখ কোথায় আছে, আজকে তো লেট হচ্ছে কেন। তখন সে ফোন করে এবং সাথে সাথেই ফোনটা রিসিভ করে। ততক্ষণ পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু ফোনটা রিসিভ করার পর সে যা শুনেছে তা বাবার কাছ থেকে কোন ছেলে আশাও করে না। ফোনটা রিসিভ করার পর সে বলল, বাবা তুমি কোথায়? তখনই বাবার ফোন থেকে কেউ একজন বলল, বাচ্চার কণ্ঠে বলে উঠল, কে তোর বাবা? কার কাছে ফোন করেছিস? তোর বাবা নেই, মরে গেছে। এটা বলেই ফোনটা কেটে দেয়। তখন সে বিষয়টা অতটা গুরুত্ব দেয়নি এবং মাকে বলল, কোথাকার কোন এক বাচ্চা ফোন ধরে উল্টাপাল্টা কথা বলছে, আর একটু অপেক্ষা করার পর হয়তো দূরে কোথাও প্যাসেঞ্জার নিয়ে গেছে, চলে আসবে। আরেকটা বিষয় বলে দেই, কালাম ভাইয়ের ছেলে মানে আমার ভাতিজা এক সপ্তাহ আগেই কিন্তু বিয়ে করেছিল, এই জন্য বাড়িতে অনেক মেহমান ছিল, তার মধ্যে এই ঘটনার সম্মুখীন হই আমরা। আনুমানিক আধা ঘন্টা পর কালাম ভাই বাসায় আসে। তখন তাকে তার ছেলে জিজ্ঞেস করল, আব্বু এত লেট হয়েছে কেন? তোমার ফোন কোথায় ছিল? কল দিয়েছি, একটা বাচ্চা রিসিভ করেছে। কালাম ভাই বলল, তুই আমাকে কখন ফোন দিলি? আমার মোবাইল তো পকেটেই আছে। তখন তার ছেলে বলল, দেখি মোবাইলটা দাও। মোবাইলটা হাতে নিয়ে বলল, এই দেখো রিসিভড কল, 40 সেকেন্ড তুমি আমার সাথে কথা বলেছ। সেটা দেখে কালাম ভাই বলল, আরে পকেটে ছিল, হয়তো টাচ লেগে রিসিভ হয়ে গেছে, বুঝতে পারিনি। তখন কালাম ভাই ভাবিকে বলছে, আমার পেট ব্যথা করছে, একটু তেল মালিশ করে দাও। এই বলে রুমে চলে যায়। আমরাও সবাই যার যার মতো ঘুমিয়ে পড়ি, কিন্তু সকাল হতে না হতেই আমাদের সাথে ঘটে গেল আরেকটি অলৌকিক ঘটনা। সকালবেলা কালাম ভাই যখন ঘুম থেকে ওঠে, তখন আমরা দেখি তার পুরো পাটা ফুলে এমনভাবে ফোসকা উঠে গেছে যেন পায়ে গরম তেল ঢেলে দিয়েছে কেউ। সে ঘুমন্ত অবস্থায় এত কিছু টের পায়নি। তারপর সবাই তাকে ধরাধরি করে হসপিটালে নিয়ে গেল, কিন্তু ছোট কোনো হসপিটাল তাকে ভর্তি নেয়নি। পরে একটা বড় হসপিটালে তাকে ভর্তি করানো হয়। অনেকগুলো টেস্ট করানোর পরেও ডাক্তার তার কোনো রোগ খুঁজে পাচ্ছিল না। তখন এক ডাক্তার বলেছিল, আমার কাছে এটা ভূতুরে কোনো বিষয় মনে হচ্ছে, কিন্তু তখন তার এই কথা কেউ গুরুত্ব দেয়নি। তারপর চিকিৎসা শুরু হয়, কিন্তু যতই দিন যাচ্ছে ততই অবস্থা খারাপ হচ্ছে। যেতে যেতে 3 দিন পর কালাম ভাইয়ের বড় ছেলের ওপরে হঠাৎ করে জিন ভর করে। তখন এলাকার হুজুর আনা হয়। হুজুর ওই জিনকে জিজ্ঞাসা করে, কে তুই, কেন এসেছিস? জবাবে খুব ভয়ঙ্কর কণ্ঠে সে বলে ওঠে, সে আমার খাবারে পা দিয়েছে, ওকে আমি ছাড়ব না, তোরা কেউ আমার কিছু করতে পারবি না। এটা বলেই সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে হুজুর ঝাড়ফুঁক করেন এবং শয়তান জিন আসবে না বলে চলে যান। পরে সবার বুঝতে বাকি রইল না, এটা আসলেই শয়তান জিনের কাজ। তারপর একজন ভালো হুজুর আনা হয়, ঘর বন্ধ করে দিয়ে তিনি চলে যান। এর দুই দিন যেতে না যেতেই এবার কামাল ভাইয়ের বড় ছেলের বইয়ের ওপর জিন ভর করে। তখন স্পষ্টভাবে কিছু বলেনি, কিন্তু অস্বাভাবিক আচরণ দেখে সবাই বুঝতে পারে কোন শয়তান আত্মা ভর করেছে। তখন বাড়ির মুরব্বীরা যে সুরা পায়েন সেই সুরা পড়ে ফু দেন। কিছুক্ষণ পরে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। জ্ঞান ফিরলে তাকে যখন জিজ্ঞাসা করা হয় কি হয়েছিল, তখন সে কিছুই বলতে পারে না। এই ব্যাপার তার বাবা মাকে জানানো হলে তারা কাউকে কিছু না জানিয়ে পরের দিন তিনজন হুজুর নিয়ে চলে আসেন। তারপর হুজুরগুলো ঘরে ঢোকার সাথে সাথে তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে আসেন এবং বলেন, আমাদের ক্ষমা করবেন, আমাদের পক্ষে কিছু করা সম্ভব না, এটা খুবই ভয়ঙ্কর একটা জিন। তারা বিদায় নিয়ে চলে যান। তারপর সব মহিলারা একসাথে বসে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে করতে একসময় তাদের কেউ একজন বলে ওঠে, আগে এমন কিছু ছিল না, ওই ছেলের সাথে বিয়ে হবার পর থেকে সব অস্বাভাবিক ঘটনা ঘটেই চলেছে। কালাম ভাইয়ের মা তখন বললেন, এই বিষয়ে আমার অনেক আগে সন্দেহ হয়েছিল, কারণ আমাদের ফ্যামিলিতে অতীতে এমন কোনো ঘটনা ঘটেনি, বিয়ের পর থেকেই সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। তখন কালাম ভাইয়ের বউকে জিজ্ঞেস করা হয় তার সাথে বিয়ের আগেও এরকম কিছু ঘটেছিল কিনা। জিজ্ঞেস করার সাথে সাথে সে সব কিছু বলে দেয়। সে বলে, বিয়ের আগেও অনেকবার জিন ভর করেছে এবং ভয়ে সে কাউকে বলেনি। পরে সবাই ধরে নেয় এই মেয়েকে বিয়ে করার কারণে এইসব ঘটনা ঘটেছে। কিন্তু এখানে একটা গরমিল আছে। কালাম ভাইয়ের ছেলের ওপর যে জিন ভর করেছিল, ওই জিন তো বলেছিল সে নাকি তাদের খাবারে পা দিয়েছে, আর এই কারণেই নাকি তাদের বাবার এই অবস্থা। এদিকে কালাম ভাইয়ের অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। 10 থেকে 12 দিন হয়ে গেল, পায়ে মাংস পচে যাচ্ছে, ডাক্তার বলেছে অপারেশন করতে। পরে তাকে ঢাকায় একটা হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন করা হয়। তারপর 15 দিন চলে যায়, একজন বড় কবিরাজের খবর পাওয়া গেল। ওই কবিরাজের কাছে গিয়ে বিস্তারিত বলা হয়। সবকিছু শুনে সে আমাদের বলল, অনেক দেরি হয়ে গেছে, অপারেশন করানোর আগে অনেক বড় ক্ষতি হয়ে গেছে, এখন আর কিছুই করা সম্ভব না। তারপর আমরা সেখান থেকে চলে আসি। সেখান থেকে চলে আসার পর আমাদের আত্মীয়দের মাঝে একজন ছিলেন, তিনি আগে সৌদি আরবের একটা মসজিদে ইমামতি করতেন, খুব ভালো একজন বড় মাপের হুজুর তিনি। তার কাছে গিয়ে সবকিছু জানানো হয়। আমাদেরকে বলেন, কালকে আমি সবকিছু জানাব, এখন আপনারা যান। পরে সেই চাচিকে ফোন করে তিনি বলেন, দেখেন, অনেক খারাপ এবং শক্তিশালী একটা জিন, এত সহজে তাকে হাজির করা যাবে না। সে তো একবার আসে, তার সাথে শক্তিতে পেরে ওঠাও সহজ হবে না। আর হুজুর এটাও বলেন, কখনো যেন কারো মাধ্যমে এটাকে হাজির করার চেষ্টাও না করা হয়। আর সবার শেষে যে কথাটা হুজুর বলেন সেটা ছিল ঠিক এরকম, আপনার ছেলের সাথে যা ঘটেছে সেটার জন্য আপনার ছেলে নিজেই দায়ী, আপনার ছেলেই আগে ওই জিনের ক্ষতি করেছে, এই জন্যই ওই জিন আপনার ছেলের এই অবস্থা করেছে। তখন আল্লাহকে ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় ছিল না। এদিকে কালাম ভাইয়ের অবস্থা খুবই খারাপ, আর সে বারবার একটা কথাই বলছে, একবার আমাকে বাড়িতে নিয়ে যাও, না হলে আমি মরেও শান্তি পাব না। পরে সবাই বলে ওকে একবার বাড়িতে আনা দরকার, এত করে বলছে, একদিনের জন্য বাড়িতে নিয়ে আসা হোক, না হলে মরে গেলেও আফসোস থাকবে। তখন হসপিটালের কাউকে কিছু না জানিয়ে এক রাতের জন্য বাড়িতে নিয়ে আসা হয়, কারণ ডাক্তারদেরকে বললে কখনোই আসতে দিত না। বাড়িতে আসার পর কালাম ভাই একটু অন্য কণ্ঠে ঠান্ডা গলায় বলেন, আমার 3টা জিনিস খাওয়ার খুব ইচ্ছা, তোমরা কি আমাকে খাওয়াবে? তখন সবাই বলে, কি খেতে চাও? অবশ্যই খাওয়াবো। তখন তিনি নরম স্বরে বলেন, বড় মাছের মাথা খাবো, তালের পিঠা আর গরুর দুধের পায়েস। রাতের মধ্যেই সবকিছু রান্না করা হলো, কারণ কালকে সকালে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। সবকিছু এলে তার সামনে দেয়া হলো, কিন্তু কোনো কিছুই ঠিকমতো তিনি খেতে পারলেন না। একটু একটু করে খাচ্ছেন, হঠাৎ একটা কান্না ভেজা কণ্ঠে নিজে নিজেই বলছেন, আমার সাথে যা ঘটেছে তা আমার ভুলের জন্যই ঘটেছে। তখন সবাই বলল সবকিছু খুলে বলতে। তখন সে বলতে শুরু করে, ওই দিন রাতে একজন মাদ্রাসার ছাত্র আমার গাড়ি ভাড়া করে, অনেক দূর নিয়ে যায় আমাকে। ছেলেটার গায়ে সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, বয়স ছিল 10 থেকে 12 বছরের মতো। নামবে বলেছিল যেখানে, আরো দূরে নিয়ে গিয়েছে আমাকে। তখন আমি তাকে বললাম, আপনি যেখানে বলেছেন সেখান থেকে তো অনেক দূরে নিয়ে আসলেন, আমাকে ভাড়া বাড়ি দিতে হবে। উনি এক টাকাও বাড়ি দিতে পারবেন না বললেন। কথা কাটাকাটির মাঝখানে এক পর্যায়ে আমি তাকে ধাক্কা মারি, সে আমার থেকে একটু দূরে গিয়ে কোথায় যেন গায়েব হয়ে যায়। আমি ভাবলাম ছোট মানুষ, হয়তো ভয়ে লুকিয়ে গেছে। পরে খেয়াল করে দেখি আশেপাশে কোনো বাড়িঘরও নেই, জায়গাটা খুব নীরব, শুধু বাতাসের শব্দ। তখন আমি তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে আসলাম, আর তারপরে এই ঘটনা। এই বলে সবকিছু একটু একটু করে খেয়ে হাত ধুয়ে নিল। সবাই আফসোস করছিল, কেন এগুলো আগে জানতে পারেনি তারা, কেন বলেনি আগে। সকাল হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ঠিক তিন থেকে চার দিন পর সে মারা যায়, আর তার ফ্যামিলিতে নেমে আসে শোকের ছায়া। কিন্তু এখানে আরেকটা বিষয়, প্রথমে যে ওর ছেলেকে যিনি ভর করেছিল, ওই জিন কেন মিথ্যা কথা বলল, আর ওর ছেলের বউয়ের সাথে ঘটে যাওয়া যে ঘটনাগুলো সেগুলো কি ছিল? তাহলে ওদের দিয়ে মিথ্যা কথা বলা কি ওই শয়তান যিনি বলিয়ে নিয়েছিল? আমার কাছে আজও সেটা রহস্যময়। এই বলেই আমি আমার ঘটনা শেষ করলাম। যাই হোক, ঘটনাটি আমার কাছে একটু কেমন যেন লেগেছে, আমি ঠিক পুরোটা বুঝতে পারিনি। যদি আপনারা বুঝতে পেরে থাকেন, আমার কাছে মনে হয়েছে যে তিনি একটা ভুল করেছিলেন, সেই কারণে তাকে জিন আসর করেছিল। কিন্তু আমার কাছে এখনো এই বিষয়টা পরিষ্কার না যে সেই কারণের বশবর্তী হয়েই ছেলে এবং স্ত্রীর ওপরেও কি জিন আক্রমণ করেছিল, নাকি এটা আর একটা ভিন্ন ঘটনা। এই ব্যাপারটা যদি আপনি একটু ক্লিয়ার করতেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আল্লাহর রহমতে ভালো আছেন আশা করি। আমি সাগর লিখছি নারায়ণগঞ্জ থেকে। আজকে যে ঘটনাটি বলছি এটা কোনো কল্পনা নয়, আমার মুতালিব দাদুর মুখ থেকে শোনা। দাদু বলতেন, কিছু ঘটনা বইয়ে লেখা থাকে না, ওগুলো মানুষ শুধু মনে নিয়ে বাঁচে। ঘটনাটি আমি শুনি 2021 সালে দাদার সাথে গল্প করতে বসে। কতটা সত্যি তা আমি জানি না, আমি ঘটনাটি ঠিক মতো গুছিয়ে লিখতে পারিনি, দয়া করে ভুল ত্রুটি ক্ষমা করবেন। তখন নাকি আনুমানিক 1969 সালের মতো হবে। মূল ঘটনায় আসি। নরসিংদীর প্রত্যন্ত এক গ্রাম চর দৌলতপুর, ছদ্মনাম। দাদুর বয়স তখন 17-18, তরুণ সাহসী, বন্ধুদের নিয়ে মাঠে ঘুরে বেড়াতেন। গ্রামটা ছিল শান্ত, সন্ধ্যায় আজানের সুর ভেসে আসত, ধান খেতে কুয়াশা নামত, বাচ্চারা খেলত, মানুষ হাসত। দাদু বলতেন, সাগর তখন বাতাসে শুধু ধানের গন্ধ ছিল, ভয় না। কিন্তু এক বর্ষার শেষে গ্রামে এলো এক তান্ত্রিক, কালো পোশাক, হাতে লাল পাথরের আংটি, চোখে অদ্ভুত স্থিরতা। সে ঘোষণা করল তার সাথে আছে এক ইফরিত, এক শক্তিশালী জিন। মানুষ প্রথমে হাসল, দাদু বলতেন আমরাও হেসেছিলাম, কিন্তু সেই হাসি বেশি দিন টেকেনি। রহিমিয়া ছিল দাদুর ঘনিষ্ঠ বন্ধু, সাধারণ কৃষক, স্ত্রী আয়েশা, ছোট ছেলে রাফি। তান্ত্রিক চেয়েছিল সবাই তার কাছে মাথা নত করুক। রহিম বলেছিল, আমি ভয়কে সিজদা করি না। সেই রাতেই বদলে গেল সব। রাফি মাঝ রাতে কাঁদতে কাঁদতে বলল, আপু দেয়ালে আগুনের মানুষ হাঁটে। দাদু বলতেন, আমি নিজে লাল আভা দেখেছি, কিন্তু আগুন ছিল না। দরজায় ঠক ঠক ঠক, দরজা খুললে কেউ নেই, ভেতরে ভারী বাতাস। পরদিন রহিম নিখোঁজ, শুধু মাটিতে পোড়া গন্ধ। আয়েশার কান্না দাদুর কানে আজও বাজত, আমার স্বামীকে ফিরিয়ে দাও। সেই কান্না থেকেই যেন গ্রামের পতন শুরু। মোতালিব দাদুর নিজের চোখে দেখা ঘটনা। মোতালিব দাদুর বয়স তখন ছিল 17-18, তরুণ সাহসী ছিল, কিন্তু সেই রাতগুলোর পর তিনি আর আগের মতো থাকেননি। দাদু বলতেন, আমি সব নিজের চোখে দেখেছি, শুধু শুনিনি। এক অমাবস্যার রাতে শ্মশানের পাশে লাল কাপড় বেছানো, দাদু আর তার দুই বন্ধু দূরে বাঁশ ছাড়ের আড়ালে লুকিয়েছিল। তারা তান্ত্রিককে কয়েকজন গরিব মানুষকে দেখেছিল, বলেছিল, জিনকে সন্তুষ্ট করতে না পারলে তোমাদের ঘর নিরাপদ থাকবে না। একটি কালো ছাগল আনা হল, অদ্ভুত ভাষায় মন্ত্র পড়ছিল সে। চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। দাদু বলতেন, আমি দেখেছি, মাটির উপরে ছায়া নড়ছিল, কিন্তু পাশে কেউ দাঁড়িয়েছিল না। ছাগলটা হঠাৎ কাঁপতে কাঁপতে লুটিয়ে পড়ল, মানুষের চোখে আতঙ্ক। তান্ত্রিক বলল, জিন রাজি হয়েছে। সেই রাতের পর যারা ওই আচার দেখেছিল তাদের ঘরে অস্বস্তি শুরু হয়। শিশুরা রাতে চিৎকার করে উঠত, জানালায় কেউ তাকিয়ে আছে। গ্রামের এক অসুস্থ বৃদ্ধকে রাতে গোপনে শ্মশানের পাশে আনা হয়। তার পরিবারকে বলা হয়েছিল চিকিৎসা করা হবে, কিন্তু সেখানে মাটিতে গোল বৃত্ত এঁকে তান্ত্রিক বৃদ্ধকে মাঝখানে বসায়। সে চিৎকার করে বলে, আজ থেকে তুমি জিনের সেবক। বৃদ্ধের শরীর কাঁপতে শুরু করে, চোখ উল্টে যায়। দাদু বলতেন, ওই চোখে মানুষের দৃষ্টি ছিল না, আমি ভয় পেয়েছিলাম কিন্তু নড়তে পারিনি। পরদিন বৃদ্ধ মারা যান। তার ছেলে কাঁদতে কাঁদতে বলেছিল, আমার আব্বাকে বাঁচাতে নিয়ে গিয়েছিলাম, ওরা কি করল। সেই কান্না গ্রামকে ভেঙে দিয়েছিল। তান্ত্রিক বুঝেছিল, জিনকে শক্তিশালী রাখতে হলে মানুষের ভয় দরকার। রাতে উঠোনে অদ্ভুত দাগ, গরু ছাগলের অস্বাভাবিক মৃত্যু, শিশুদের আতঙ্ক। এক মা তার ছেলেকে জড়িয়ে ধরে কাঁদছিল, ও তো ছোট, ওর কি দোষ। দাদু বলতেন, মানুষ ধীরে ধীরে মাথা নিচু করে ফেলেছিল, ভয় তাদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছিল। সে শুধু ক্ষমতা চাইছিল না, সে চাইছিল পুরো গ্রাম বিশ্বাস করুক তার নিয়ন্ত্রিত জিনই সর্বশক্তিমান। কারণ মানুষ যত ভয় পাবে, জিন তত তার প্রভাব বিস্তার করতে পারবে। গ্রামের মানুষ বসে থাকেনি, তারা আশেপাশের গ্রামে গেল, অনেক তান্ত্রিক কবিরাজের কাছে গেল। কেউ তাবিজ দিল, কেউ ধোঁয়া দিল, কেউ বলল এই শক্তির সাথে আমরা পারব না, কেউ কেউ মাঝপথে পালিয়ে গেল। মানুষ ফিরে আসত ভাঙা মুখে, কারো চোখে ঘুম নেই, কারো ঘরে চুলো চলে না। মসজিদের ইমাম সাহেব বললেন, আমরা আল্লাহর কাছে ফিরি। আর তখনই খোঁজ পাওয়া গেল খায়রুল কবিরাজের। তিনি ছিলেন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, চোখে গভীর শান্তি। তিনি এসে বললেন, আমি চেষ্টা করব, কিন্তু এই অন্যায়ের শেকড় খুব গভীর। কয়েক রাত দোয়া চলল, অদৃশ্য টানাপোড়েন শুরু হল। এক রাতে তিনি বললেন, আরও একজন আসবে এই লড়াই শেষ করতে। এক বিকেলে কাঁচা রাস্তা দিয়ে একজন মানুষ গ্রামে ঢুকলেন, সাদা পোশাক, চোখে গভীর শান্তি। আমার নাম আহসান, দাদু বলতেন, তার দিকে তাকালে বুক হালকা হয়ে যেত। রাফি বলল, চাচা আপনার পাশে কালো কিছু দাঁড়িয়ে নেই। আহসান মাথায় হাত রেখে বললেন, আমি এসেছি কারণ ভয় সীমা ছাড়িয়ে গেছে। তিনি শুধু লড়তে আসেননি, তিনি এসেছিলেন মানুষের হারিয়ে যাওয়া সাহস ফিরিয়ে দিতে। আর সেদিনই দাদু প্রথমবার অনুভব করেছিলেন অন্ধকারও কাঁপতে পারে। সেই রাতটা ছিল অমাবস্যা, আকাশে চাঁদ নেই, বাতাস থমথমে, গ্রামের মানুষ দূরে দাঁড়িয়ে, কেউ কাঁদছে, কেউ দোয়া পড়ছে। শ্মশানের পাশে তান্ত্রিক দাঁড়িয়ে, চোখ রক্তলাল, হাতে লাল পাথরের আংটি জলজল করছে। আজ প্রমাণ হবে আমার জিনই সর্বশক্তিমান। চারপাশে হঠাৎ বাতাস ঘুরে উঠল, মাটির ধুলো পাক খেতে লাগল, এক আগুন রঙা ছায়া আকাশের দিকে উঠল। গ্রামের শিশুরা মায়ের আঁচলে মুখ লুকালো। দাদু বলতেন, আমার পা কাঁপছিল কিন্তু চোখ সরাতে পারিনি। আহসান শান্ত দাঁড়িয়েছিলেন, সাদা পোশাক বাতাসে উড়ছিল। তিনি ধীরে বললেন, তুমি ভয়কে ব্যবহার করেছ, আজ ভয় তোমাকে ছাড়বে না। তার কণ্ঠ বদলে গেল, গভীর ভারী, যেন দূর আকাশ থেকে আসছে। হঠাৎ চারপাশে তাপ কমে গেল, আগুন রঙা ছায়া থমকে দাঁড়াল। ইফ্রিতের কণ্ঠ কেঁপে উঠল, এই উপস্থিতি এটা আমাদের সীমার বাইরে। গ্রামের মানুষ অবাক হয়ে দেখছিল, যে জিনের নাম শুনে সবাই কাঁপত সে এখন পিছিয়ে যাচ্ছে। তান্ত্রিক চিৎকার করল, আমি তোমাদের মালিক। কিন্তু তার কণ্ঠে প্রথমবার ভয় শোনা গেল। হাসান বললেন, যখন আয়েশা কেঁদেছিল তুমি হেসেছিলে, যখন শিশুরা দোয়া পড়ছিল তুমি তাদের ভয় বাড়িয়েছিলে, আজ সেই কান্নার হিসাব হবে। হঠাৎ বাতাস জমাট বাঁধল, মাটিতে অদৃশ্য চাপ নেমে এল। তান্ত্রিক হাঁটু গেড়ে বসে পড়ল, তার চারপাশের ছায়াগুলো একে একে মিলিয়ে যেতে লাগল। ইফ্রিত কাঁপতে কাঁপতে বলল, আমরা ভুল করেছি, মানুষের চোখের পানি আমাদের দুর্বল করে দিয়েছে। তান্ত্রিক পালাতে চাইল, কিন্তু তার পায়ের নিচে মাটি যেন শক্ত হয়ে গেল। তার চোখ বড় হয়ে উঠল, সে ফিসফিস করে বলল, আমাকে বাঁচাও। কিন্তু যাদের দিয়ে সে ভয় ছড়িয়েছিল তাদের কান্না যেন বাতাসে ভেসে উঠল। এক ঝলক তীব্র আলো, তারপর একটা চাপা আর্তনাদ, নিস্তব্ধতা। মাটিতে পড়ে আছে তান্ত্রিকের দেহ, চোখ খোলা, ভয় জমে আছে তাতে। দাদু বললেন, আমি তখন বুঝেছিলাম অন্যায়ের শেষ আছে, কিন্তু সেই শেষটা খুব ভয়ঙ্কর। ফজরে রাজধান ভেসে এল, গ্রামের মানুষ কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে গেল। কারো কণ্ঠ কাঁপছে, কারো চোখ ভিজে। আয়েশা দৌড়ে এসে রহিমকে জড়িয়ে ধরল। রাফি বলল, চাচা কালো ছায়া নেই আর, কিন্তু আহসান দাঁড়িয়ে নেই। দাদু বলতেন, আমি চারদিকে তাকিয়েছিলাম, তার ছায়া খুঁজছিলাম, কিন্তু মাটিতে তার ছায়া পড়ছিল না। দাদু শেষবার বলেছিলেন, সাগর মনে রাখিস, জিন শক্তিশালী হতে পারে, কিন্তু মানুষের কান্না আর আল্লাহ তালার উপর ভরসা তার চেয়েও সুখধর। আজও নাকি গভীর রাতে যখন বাতাস হঠাৎ গরম হয়ে ওঠে, দাদুর বুক কেঁপে ওঠে, কিন্তু তিনি হাসেন, কারণ তিনি জানেন যতদিন মানুষ ভয়কে সিজদা না করবে অন্ধকার জিততে পারবে না। আর যদি কখনো ভয় সীমা ছাড়িয়ে যায়, হয়তো আবার আসবে, আবার আসবে আহসান। ঘটনাটি প্রচার করার সম্ভব হলে অবশ্যই আমাকে ইমেল করে জানাবেন, আর না হলেও জানাবেন প্লিজ। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। ঘটনাটি বেশ অন্যরকম, সেই জন্য আমি বললাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব।
কি রে ভাই, চলুন, ফার্স্ট পার্টি কি ছিল
না পারিয়ে,
কখন গেল?
ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন আমরিন, এবং আমরিন যুক্ত হয়েছেন আমাদের সাথে আজকের অতিথি। আমরিন কেমন আছেন, আপনি যদি আপনি একটু আনমিউট করে বলতেন সবাইকে, এবং কেমন লাগছে আমাদের স্টুডিওতে আজকে আসতে পেরে যদি একটু জানাতেন। আমি আপনাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। জি
আচ্ছা, শুরুতেই আসলে আপনাকে অনেক থ্যাংক ইউ জানাবো আমাকে আজকে এই প্ল্যাটফর্মে একটা সুযোগ করে দেওয়ার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কষ্ট করে এত রাতে, বিশেষ করে রমজান মাসে সারাদিন রোজার পরে, মানে এরকম সবারই ব্যস্ততা যায়, কষ্ট যায়, অনেক কিছু হয়, এরপরে আপনি যে যুক্ত হয়েছেন, এই জন্য আপনাকে সবার প্রথমে ধন্যবাদ। আর তারপরে আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনি কোথা থেকে বলছেন, যদি সেটা বজানো সম্ভব হয় তাহলে আপনি সেটা জানিয়ে তারপরে আপনার স্টোরিতে যাবেন প্লিজ।
জি হ্যাঁ, আমি বেসিক্যালি ধানমন্ডি থেকে বলছি, ধানমন্ডি 15 নম্বর।
আচ্ছা, তাহলে আপনার ঘটনায় চলে যাই সরাসরি।
আমি বেসিক্যালি ভাইয়া আমার স্টোরিটা মানে যেখানে মানে যে প্লেসটাকে নিয়ে, এই প্লেসটার অ্যাড্রেসটা একেবারে অ্যাকচুয়ালটা দিতে পারবো না।
মানে আমার একদমই অ্যাকচুয়ালটা দরকার নাই, আপনি শুধুমাত্র মানে কোন এলাকা এটা বললে হবে না বললেও হবে, মানে জাস্ট আপনি আপনার মতো করেই শুরু করেন, কোনো সমস্যা নেই।
জি ভাইয়া, এটা হলো গিয়ে আপনার চিলাতলা ট্যানারি মোড়ে, ট্যানারি মোড় থেকে একটুখানি ভিতরে, আমি গলিটার নাম বলছি, তাবলিং স্কুলের গলি, এটা একেবারে শেষ মাথায়।
জি জি জি, হ্যাঁ বুঝতে পেরেছি কোন জায়গাটা কথা বলছেন, ব্যাস হয়ে গেছে, আপনি আপনার স্টোরিতে যেতে পারেন।
আমার বেস্ট ফ্রেন্ড এর সাথে আমাদের একটা রিলেশন ছিল, তো শুরুতেই যখন কথাবার্তা চলছিল তখন বেসিক্যালি আমার প্যারেন্টস রাজি ছিল না, বাট আমার হাজবেন্ড এর প্যারেন্টসরা রাজি ছিল বলেই অল অফ সাডেন দেখতে এসে তারা কাবিন করে দিয়েছে। তো আমার কাবিনটা হয়েছে অলমোস্ট আপনার রাত 12টার আশেপাশে, তো কাবিন পড়ায় ওনারা অনেক রাত করে আমাদের বাসা থেকে ফেরত গেছে। তো পরের দিন আসলে আমার হাজবেন্ডের অন রিকোয়েস্টে আমাকে লাঞ্চের জন্য সে ইনভাইট করে বাইরে, তো আমরা লাঞ্চ করি একসাথে বাইরে ঘোরাফেরা। এরপরে ঠিক ইভিনিংয়ে আমি তারা মানে আমি যে জায়গাটার কথা বললাম ওখানে তারা বেসিক্যালি 3 মাস আগে একটা ফ্ল্যাট কেনে ওই অ্যাপার্টমেন্টে, তো আমি ফার্স্ট টাইম ওখানে আমার শাশুড়ি আম্মার সাথে দেখা করতে যাই। তো টাইমটা এরকম ছিল ভাইয়া যে আজান দেওয়ার 15-20 মিনিট আগের যে টাইমটা, এই টাইমটা, তো আমি যখন ওখানে যাই রিক্সা থেকে নামি, তো ওই গলিটার ডিসক্রিপশন যদি দেই ভাইয়া, তো অলমোস্ট বাসাগুলোর গলিগুলো যেরকম হয় আপনার দুই সাইডে বাসা থাকে, মাঝখানে একটু চিপা গলির মতো, ঠিক এরকমই। তো আমাদের অ্যাপার্টমেন্টটা হইল গিয়ে হাতের বাম পাশে গলির শেষ মাথায়, আর হাতের ডান পাশে একটা বাড়ি। বাড়িটার যদি ডিটেলসটা বলি আমি, তো অনেক বড় একটা জায়গা, ছোট করে একটা দেয়াল দিয়ে ঘেরা, এবং এই এখানে যারা থাকে এরা টিন শেড করে মানে ভেতরে আপনার গরু মুরগি এগুলো পোষে। তো এই জায়গাটায় বেসিক্যালি মানুষজন খুব কম থাকে, একজন কেয়ারটেকার থাকে এই জিনিসগুলো দেখাশোনার জন্য, মানে জায়গাটা যে অ্যানিমালস গুলো ওনারা ওখানে পালে এগুলো দেখাশোনার জন্য একটা ছোটখাটো ফ্যামিলি থাকে, একজন দুইজন মানুষের। আর ওই বাড়িটা বেসিক্যালি আমাদের অ্যাপার্টমেন্টের ঠিক অপোজিটে, একেবারে সামনে। তো আমি ওখানে এসে নামি রিক্সায়, রিক্সায় নামার পরে ওখানে দেখি আমার ননদ মানে আমার হাজবেন্ড এর কাজিন, ওরা ছোট ছোট কয়েকজন ছেলে মেয়ে ওখানে খেলা করতেছে। তো আমার ননদ আমাকে দেখে বলে, মানে সবার সাথে ইন্ট্রো করায় যে আমার ভাবি কালকে আমার ভাইয়ের বিয়ে হয়েছে। তো ওখানে দাঁড়ায় আমরা গল্প করতে থাকি, ফ্রেন্ড সার্কেল ওর ইন্ট্রো করায় দেয় যে আমার ভাবি ডাক্তারি করতেছে। তো কথা বলতে বলতে ভাই আজান দিয়ে দেয়, তো আমি সেরকম একটা খেয়াল করিনি। আপনার ওই বাড়িটার একদম গেট ঘেসে অনেক বড় একটা আম গাছ আছে, আমি যতটুকু পরে শুনেছি যে আম গাছটা অনেক বছর পুরানো, অলমোস্ট 50-60 ইয়ার্স পুরানো, এই গাছটা কেউ কাটে না, অনেক বড় গাছটা। তো লাইক আমি ওটা তখন খেয়াল করিনি, ওখানে সবাই গল্প করছে, দিনের আলোতে ওই জায়গাটা অনেক স্পষ্ট থাকে। তো আস্তে করে যখন সন্ধ্যা হয়ে যায় আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠি, তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ভাইয়া ঠিক আজানের পর করি আমার মনে হচ্ছিল যে আমার মাথাটা কিরকম যেন ঘুরে উঠছে, লাইক আমি সিঁড়ি দিয়ে উঠতে যে মানে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা। তো আমি আমার হাজবেন্ডকে বলি যে আমাকে একটু ধরো। তো আমাদের ফ্ল্যাটটা ছিল ভাইয়া 6 তলায়, তো সিঁড়ি দিয়ে উঠার পরে আমি যখন বাসায় ঢুকি তখন আমার শ্বশুর শাশুড়ি, যেহেতু আজানটা মাত্র, তো আমার শ্বশুর সালাম ফিরিয়ে দরজাটা খুলে দেয়, তো আমি আর আমার হাজবেন্ড বাসায় ঢুকি। ঢুকার পরে আমি মানে আমার এমন খারাপ লাগছিল, মাথা ঘুরাচ্ছিল, চোখটা খুলতে পারতেছি না, এরকম মানে চোখের ভিতরে কাঁটা ফুটতেছিল এরকম ফিল হচ্ছিল। তো আমি হলো গিয়ে চোখে পানি দিই, তো পানিটা আমি ভাইয়া একেবারে রান্নাঘরের সিঙ্কের যে বেসিন ওখানে যে দেই, তো ওখানে তো কোনো মিরর নেই, তো আমি তখন সেটা খেয়াল করিনি। তো আমি যখন চোখের মুখে পানি দিয়ে সোফায় এসে বসি, তখন হলো গিয়ে আমার শাশুড়ি আমার ভেতর থেকে নামাজ পড়ে উঠে আসেন এবং আমাকে দেখে সে খুব আঁতকে উঠে। তো আমি তাকে জিজ্ঞেস করেছি যে মা কি হলো, আপনি এরকম মানে আমার দিকে কেন তাকায় আছেন? তো সে আমাকে জাস্ট বলে যে তোমাকে একটা কথা বলি, তুমি রিয়াক্ট করো না, তুমি একটু রুমে আসো। তো এসে যখন আমি আয়নায় দেখি ভূয়া, তো মোস্ট প্রবাবলি আমার এটা কখনোই হয় নাই লাইফ অফ ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স, আমার চোখের কর্নিয়া ছাড়া বাকি পুরো সাদা অংশটা পুরো লাল হয়ে গেছে। এখন আমি তো এটা দেখে ভয় পেয়ে গেছি, আমি অলমোস্ট কাঁদো কাঁদো অবস্থা। তো আমার শাশুড়ি আম্মা বুঝতে পারছে যে আমি হয়তো বা নতুন বউ বা এরকম ইভিনিং টাইমে এই জায়গা থেকে এসেছি, তারা হয়তো ওই জায়গা সম্পর্কে আগে জানতেন, আমি আমি যদিও পরে জানতে পেরেছি এগুলো। তো তারা বুঝতে পেরেছে যে হয়তো বা সামহাও কোনো কিছুর একটা ইফেক্ট বা কিছু হতে পারে। তো আমার শাশুড়ি আম্মা আমাকে বললো যে আমি তোমার তো নামাজ পড়ে উঠলাম, তুমি একটু বসো, আমি একটু কোরআন শরীফ পড়ে তোমাকে কিছু মানে দোয়া পড়ে ফুটু দিয়ে দিই। তো আমি একটা জিনিস করতে ভুলে গিয়েছি ভাইয়া, তো ওই টাইমটাতে যখন আমি ওদের বাসায় যাই বা আমার বিয়ের যে টাইমটা, ওই টাইমটাতে মেয়েদের মান্থলি একটা প্রবলেম থাকে, তো আমার এই প্রবলেমটা তখন চলছিল। তো আমার শাশুড়ি আম্মা আমাকে কিছুই বলেন না, উনি ডিরেক্ট আমার আম্মাকে ফোন দেন এবং আমার আম্মাকে ফোন দিয়ে ভিডিও কলে জাস্ট আমাকে একটু দেখায়। তো আমার আম্মু আমাকে দেখার পরে বলতেছে যে তোমার এই অবস্থা, আমি তো ভাবছি তুমি একটু পরে বাসায় চলে আসবা, তুমি আবার ওই বাসায় গেছো, এটা তোমার বলা উচিত ছিল। তো যাই হোক, যেহেতু এরকম অবস্থা তুমি ওদের বাসায় থাকো। তো আমি আর কিছু বলিনি, কারণ আমার কন্ডিশন ভাই এরকম ছিল যে আমি কথা বলতে পারতেছিলাম না, আমার পুরো মাথা ভার হয়ে আমি সেন্সলেস এর মতো হয়ে যাচ্ছি এরকম, কারণ আমার চোখগুলোর অবস্থা খারাপ ছিল, এটার ইফেক্ট আমার মাথায়ও পড়ছিল। তো আমি ঘুমিয়ে পড়ি অনেকক্ষণ ওনাদের সাথে টাইম স্পেন্ড করার পরে, কখন ঘুমিয়ে পড়েছি আমি তাও জানি না। পরের দিন যখন ঘুম থেকে উঠি ভাইয়া, অনেক লেট করে উঠছি, আমি উঠে দেখি যে আমি চোখ খুলতে পারতেছি না, আমার চোখগুলো এরকম পাফি পাফি হয়ে এত ফুলে গেছে যে আমার চোখ খোলার জন্য আমার দুইটা ফিঙ্গার ইউজ করে চোখটাকে টান টান করে ধরে কিছু দেখতে হচ্ছে। ইভেন এমন অবস্থা সন্ধ্যা হইতে হইতে হয়ে যায় যে আমার চোখ দুইটা বন্ধ হয়ে গেছে এবং এটার ভিতরে পুজ হওয়া স্টার্ট করছে, আমাকে গরম পানি কটন ভিজিয়ে আমার এটাকে মুছতে হচ্ছে এবং তারপরে আমি কোন রকম একটু চোখ টেনে টেনে তাকাতে পারছি। তো এরকম হওয়ার পরে আমার শ্বশুর আব্বা আমাকে একটা মেডিসিন, উনি অনেক কিছু ড্রপার এটা সেটা এলাকার ডাক্তারের কাছ থেকে শুনে এনে দিছে, বাট আমার কোনোটাতে কাজ হয়নি। তো তিন থেকে চার দিনের দিন আমার শাশুড়ি আম্মা বললেন যে এভাবে তো আসলে হবে না, সামহাও কোনো একটা কিছু যেটাকে বাংলায় বা গ্রামের ভাষায় বলে সুত লাগা অর সামথিং, বাতাস লাগা। তো আমাকে বলা হয় যে একজন হুজুরকে দেখাতে, তো জিগাতলার বড় মসজিদের যে হুজুর আছে ওনাকে আমাদের পাশে আনানো হয় এবং আমাকে দেখানো হয়। তো দেখানোর পরে উনি আমাকে সরিষার তেল এবং পানি ইউজ করতে দেয়। তো এটা ইউজ করে এক দুই দিন আমি আস্তে আস্তে আমার চোখটা একটু নর্মাল হয়। তো যেদিন আমার চোখটা মোটামুটি একটু নর্মাল যে আমি দেখতে পাচ্ছি, তো তখন আমার হাজবেন্ড আমাকে আমার বাসায় দিয়ে আসে। আমার বাপের বাড়ি তখন ছিল 28 নম্বরে আর আমার শ্বশুরবাড়ির এলাকা থেকে কিছুটা ডিস্টেন্সে। তো আমি চলে আসি এই বাসাতে, পরে আমার ঠিক এক মাসের মাথায় আমার বিয়ের প্রোগ্রাম হয়। তো প্রোগ্রামের দুই দিন তিন দিন আগে আমি আমার শ্বশুরবাড়ি চলে গিয়েছিলাম, কারণ আমার ননদরা আমার শ্বশুরবাড়ির যারা আছে সিনিয়র ওনারা সবাই আমাকে শপিং এর জন্য ওই বাসায় নিয়ে যায়। তো আমি বেসিক্যালি তিন চার দিন আগে ওই বাসায় শিফট হয়ে যাই। তো আমার যেদিন হলুদ ছিল ভাইয়া, ওই দিন হলুদের প্রোগ্রাম হওয়ার পরে আমার প্যারেন্টস এর সাথে আসলে আমার শ্বশুরবাড়ির মানুষজন আমাকে আসতে দেয়নি, ওনারা অনেক রাত পর্যন্ত কমিউনিটি সেন্টারে অনেক মজা টজা করে নাচানাচি করে। তো এটার পরে আমি অনেক রাত্রে ওনাদের সাথে ঠিক ওই বাসাটায় গিয়ে উঠি এবং আমি অনেক প্রবলেম ওই দিন ফেস করি, লাইক আপনার রাত্রে আড়াইটার পরে আমি ওই বাসায় গিয়ে উঠি। তো রাত্রে আড়াইটার পরে যখন আমি ওই বাসায় যাই, আমি মানে খুব মেকআপ, হেভি মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইল সবকিছু এরকমই থাকে। তো আমি আমার হাজবেন্ডকে অনেক রিকোয়েস্ট করতে থাকি যে সবাই তো অলমোস্ট বাসায় এসে ঘুমায় পড়ছে, আমি অনেক ভয় পাচ্ছি, তুমি একটু আমার সাথে মানে আসো, আমি একটু মানে ফ্রেশ হব। তো আমার হাজবেন্ড আসলে তখন উনি লাইক অনেক কি বলবো, উনিও তখন একটু বাচ্চা ছিল, তো উনি বেসিক্যালি গিটার প্লে করেন। উনি বলতেছে আমাকে যে আমি হলো গিয়ে এই তো আসি রুমেই আসি, এখানে একটা জিনিস মেনশন করি ভাইয়া, আমার রুমের সাথে কোনো অ্যাটাচ বাথ ছিল না, বাচ্চা ছিল আমার রুমের দরজার সাথে একেবারে লাগানো। তো বলতেছে আমাকে যে দরজা খুলে রাখো, তুমি বাথরুমে যাও, বাথরুমের দরজাটাও হাফ খুলে রাখো, কোনো প্রবলেম নেই, আমি এখানেই বসা। তো আমি আসলে মনে করি যে আচ্ছা ঠিক আছে, যেহেতু মানে একটুখানি ডিস্টেন্স, আমি একটা ডাক দিলে ও এসে দাঁড়ায় যাবে, তো ওকে আমার টাকার প্রয়োজন নেই। তো আমি ঠিক তিনটা সাড়ে তিনটা সোয়া তিনটা এরকম বাজে আমি আসলে মেকআপ উঠানোর চেষ্টা করি, অনেক কষ্ট করে অয়েল মাসাজ করে মাথায় মেকআপ উঠানোর চেষ্টা করি ফেসের। তো এমন টাইমে আমার মনে হয় ভাইয়া যে সামহাও আমার এরকম ফিল হতে থাকে যে একে তো আমরা থাকি হলো সিক্স ফ্লোরে, উইন্ডো দিয়ে আপনার বাথরুমের উইন্ডো দিয়ে আমার মনে হয় যে কেউ একজন দাঁড়ায় আছে, মানে আমার খুব আনইজি লাগে, আমি বারবার মানে আমার মনে হতে থাকে যে কেউ মনে হয় আমাকে দেখতেছে, আমি বারবার জানলার দিকে তাকাইতে থাকি। তো মানে আমার সামহাও এট আ টাইম আমার খুব ভয় লাগে, আমি জানি না কেন লাগে, মানে ভেতরে ভেতরে আমি খুব ভয় পাচ্ছি, একটু আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। আমি আমার হাজবেন্ডকে রিকোয়েস্ট করি যে আচ্ছা তুমি এখানে এসে একটু দাঁড়াও প্লিজ, আমি কিচ্ছু চেঞ্জ করবো না, আমার জাস্ট কোন রকম একটু মেকআপ উঠানো হয়েছে, আমি হলো গিয়ে বের হয়ে আসবো। তো আমার হাজবেন্ড আমার মানে এরকম লাইক কাদো কাদো টোন শুনে সে দরজার সামনে এসে দাঁড়ায়। আমি তাকে বলি যে মাহি আমার মনে হচ্ছে যে আমি জানলা দিয়ে আমাকে কেউ দেখতেছে। তো আমার হাজবেন্ড জিনিসটা খুবই লাইটলি নাই এবং হাসতে থাকে যে তুমি কি বোকা নাকি, ছয়তলার উপরে তোমাকে কে দেখবে জানলা দিয়ে, এখানে তো এত বড় ময়ও নাই যে কেউ দাঁড়ায় উঠে তোমাকে দেখবে। তো হি ওয়াজ মেকিং ফান অফ মি, তা আমি আর কিছু বলি না, আমিও মনে করি যে না হয়তো আমার মনের হয়। তো এটার পরে আমি আসলে ওই দিন কোন রকম আপনার মেকআপটা মানে কয়েকবার ধোয়ার পরও মেকআপ ওঠে না, যেহেতু একটা মানে বিয়ের প্রোগ্রাম এরিয়া, আমি কোন রকম ওয়েব টিস্যু দিয়ে মুছতেছে একেবারে বের হয়ে যায়। ওই দিন আর ওইভাবে কিছু হয়নি। তো পরের দিন আমি হলো গিয়ে আপনার আবার সকালবেলায়, যেহেতু ওই দিন আমাদের বিয়ের প্রোগ্রাম, তো রিসেপশনের প্রোগ্রামের দিন আমি আবার সাজু কিছু করতে চলে যাই। তো সারাদিন হলো গিয়ে আমার কোনো কনভারসেশন হয় না আমার হাজবেন্ডের সাথে। তো পরের দিন আমি একেবারে রেডি টেডি হয়ে প্রোগ্রামে অ্যাটেন্ড করে, ওই দিনও আমাদের আস্তে আস্তে দেড়টার উপরে বেজে যায়। তো আমি যখন দেড়টার উপরে বেজে যাই আসি এই বাসায়, তখন লাইক আমার শাশুড়ি আম্মা শ্বশুর আব্বা আমাকে একটু হেল্প করে চুলের পিন টিন খোলার জন্যে, আমার শাশুড়ি আম্মা আমাকে গরম পানি করে দেয় নেলস গুলো খোলার জন্য। তো অলমোস্ট তারা অনেক কিছু করে টোরে, এবং ও আমার আমার প্রোগ্রামের ওই দিন আমার ফ্যামিলি থেকে অনেক খাবার আসে আমাদের এই বাসায়। তো প্রায় বড় বড় দুইটা ড্যাক করে খাবার পাঠানো হয় আমার শ্বশুর বাড়িতে। তো ওই খাবার গুলো সহই হলো কি আমরা অত রাত্রে আর কি উপরে উঠা। তো খাবার গুলা টেবিলের উপরে রাখা থাকে, মানে বড় বড় পাতিলে করে টেবিলের উপর রাখা থাকে। আমার শাশুড়ি মা বলেন যেগুলোতে মানে এতগুলো তো আর ফ্রিজে রাখা যাবে না, সকালবেলায় কালকে ওনাদের আত্মীয় স্বজন যারা আছে বা বিল্ডিং এর যারা আছে সবাইকে ডিস্ট্রিবিউট করবে। তো ওভাবে খাবার গুলো রেখে দেয়। তো আমি হলো গিয়ে আপনার শাওয়ারে ঢুকি, অ্যাজ ইউজুয়াল ওই দিনও আমি শাওয়ারে ঢুকি। তো শাওয়ারে ঢোকার পরে আমি ওই দিন দরজা লক করে দিছি, আমার ওই দিন আর মানে মনের ভিতরে ভয় নেই কারণ সারাদিন অনেক স্ট্রেস ছিল। তো ওই দিন আর মানে ভয় পেয়েছি আগের দিন এই এই টাইপের কোনো জিনিস মাথায় নেই। তো আমি হলো গিয়ে আপনার শাওয়ার করতে থাকি, তো মোস্ট প্রবাবলি আমার মনে হয় যে আমার পেছনে কেউ দাঁড়ায় আছে, এই জিনিসটা আমার ফিল হয়। মানে লাইক পেছনে কেউ দাঁড়ায় থাকলে একটা মানে চোখ বন্ধ থাকুক আর জামাই থাকুক মনে হয় না যে পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, বা এরকম একটা ফিল হয় যে একটা নিঃশ্বাসের গরম ভাব বা কিছু একটা এরকম ফিল হচ্ছে, এরকম একটু ফিল হয় আমার। তো আমি খুব ভয় পেয়ে যাই। তো আমি হলো গিয়ে দরজাটা একটু খুলে আমার হাজবেন্ডকে ডাকা শুরু করি। তো আমার হাজবেন্ড ততক্ষণে সেও অনেক টায়ার্ড, সেও অলমোস্ট ঘুম ঘুম ভাব সে আমার কথা শুনে না। আমি দরজাটা হালকা একটু খুলে রেখে আমি হুলোকে মাথায় শ্যাম্পু করতে থাকি। তো আমার মনে হয় যে ঘরের ভিতরে লাইট মানে ড্রয়িং ডাইনিং এর লাইট অফ থাকে, তো আমার মনে হচ্ছে কেউ হাঁটতেছে। তো আমি মনে করি যে হয়তো কেউ উঠছে, হয়তো বা মা উঠছে, নাহলে বাবা উঠছে, আমার হাজবেন্ড সে হয়তো বা হাঁটাহাঁটি করতেছে। তো আমি বলতে থাকি যে কে এখানে, কেউ যদি মা যদি উঠে থাকো তাহলে এখানে একটু দাঁড়াও, আমি একটু বের হয়ে যাবো, একটু দাঁড়াও। তো কেউ কোন রেসপন্স করে না, বাট আমার মনে হচ্ছে যে কেউ ওখান দিয়ে হাঁটতেছে, খাবারের ইয়া ধরে মানে ঢাকনা উঁচু করে ছেড়ে দিচ্ছে, এরকম টুনটাম শব্দ আমি শুনতে থাকি। তো আমি আসলে আর তেমন একটা মানে ইয়া করিনি, মনে হয় কেউ শুনতে পাচ্ছে না। তো আমি খুব আর্লি আপনার শ্যাম্পু টাম্পু এটি করে আমি জাস্ট গায়ে পানি দেই, যখন মানে এতক্ষণ আমি শাওয়ার জেল দিয়ে মেকআপ উঠানো ট্রাই করছিলাম, মাথার শ্যাম্পু করে মানে চুলটা ঠিক করার চেষ্টা করছিলাম। তো ফাইনালি আমি যখন বডিতে পানি দিই শাওয়ারে, তখন আমার ফিল হয় যে ভাইয়া আমার সারা শরীর জ্বলে যাচ্ছে। এবং এটা কিরকম ফিল হয়, আমি সাডেনলি আপনার আমার হাতে, আমার বুকে এবং আমার থায়ে তিনটা তিনটা করে এরকম লাইক ইনস্ট্যান্ট আপনার খামচি দিলে যেরকম বক্ত হয়ে লাল হয়ে যায়, মানে পানিটা লাগার সাথে সাথে এই জায়গাগুলো জ্বলে উঠে। তা আমি তখন দেখি যে মানে এতক্ষণ আমি যেহেতু ই করছিলাম, ওয়াক করছিলাম শরীরে, আমি জিনিসটা আসলে ওভাবে খেয়াল করিনি যে সোপ ছিল। তো পরে যখন এটা দেখি আমি খুব ভয় পাই এবং আমি তাওয়াল কাচায় বের হয়ে আসি, মানে ভয়ে কান্না করতে করতে শাওয়ার ওইভাবে রেখে, মানে বাথরুমটা ওইভাবে খুলে রেখে। তো আমি যখন এভাবে আসি আমার হাজবেন্ড আমাকে দেখে, মানে আমি তাড়াহুড়া করে রুমে ঢুকে চিৎকার করে উঠছি, তো আমার হাজবেন্ড ভয়তে মানে ঘুম থেকে উঠে আমাকে এই অবস্থায় দেখে সেও ভয় পায়। সে হলো গিয়ে এপাশে এসে বাথরুমের দরজা লাইট বন্ধ করে এবং ড্রয়িং রুমের লাইটটা জ্বালায় দেয়। আমি বলি যে এখান দিয়ে কে হাঁটতেছিল, তখন আমি অনেকক্ষণ ডাকতেছি কোনো সারা শব্দ নেই। তো সে বলে যে না কিছুই হয় নাই, তুমি ভয় পাচ্ছ কেন। বাট সেও আমার শরীরের জাস্ট লাইক স্পট গুলো, আঁচড়ের যে দাগ গুলো, ছয়টা স্পট আর কি আঁচড়ের, এটা দেখে সেও কিছুটা ভয় পায়। তো সে সারা রাত, সে আমাকে জিনিসটা বুঝাইতে দেয়নি, সে সারাটা রাত লাইটটা অন করে আমাকে ওইভাবে ধরে বসে থাকে, কারণ আমি এতই ভয় পাইছিলাম আর আমার শরীর জ্বলতেছিল লিটারেলি। তো আমি হলো গিয়ে ওইভাবে সারাটা রাত পার করে দিই। ভোরের পরে আমার হালকা একটু ঘুম হয়, তো ঘুম থেকে ওঠার পরে দেখি যে আমার শরীরে দাগগুলো ভিজিবল, এগুলো দেখা যাচ্ছে এবং এগুলো ধরলে এগুলো জ্বলে। তো আমার শাশুড়ি সকালে উঠে দেখলো এবং আমার হাজবেন্ড জিনিসটা ডিসক্রাইব করলো যে রাতে এরকম এরকম হয়েছে। তো আমার শাশুড়ি উনি একটু সুরা ইয়াসিন এবং আয়তন কুরসি, এগুলো আয়তন কুরসি পড়ে আমাকে আসলে একটু ঝাড়েন এবং বলেন যে দেখো তুমি তো বউ মানুষ, তোমার এখন অনেক টাইপের প্রবলেম হতে পারে, এটার জন্য তোমার যেটা করতে হবে, তোমার এখন নামাজ পড়তে হবে মা। এবং যেহেতু আমার মনেই হয় এত রাত্রে খাবার দাবার এবং তুমি একটা নতুন বউ এরকম একটা জায়গা থেকে আসছো, তো আমার মনে হয় যে তোমার একটু নামাজ কালাম করা উচিত, একটু পাক পবিত্র থাকা উচিত, তাহলে যেকোনো জিনিসের। আমি আমার শাশুড়ির কথা অনুযায়ী চেষ্টা করি নামাজটা মানে এনে পাক পবিত্র থাকি। তো প্রবলেমটা হয়ে এখান থেকে শুরু হয়, বাট এটার ইফেক্টটা কিছুদিন পরে থেকে একদম পুরো দমে শুরু হয় আমার এবং আমার হাজবেন্ডের। আমি ফার্স্টটাই বলেছি যে আই ম্যারিড টু মাই বেস্ট ফ্রেন্ড, আমাদের রিলেশন ছিল 4 মাস, তো এরপরে আমাদের বিয়ে। তো আমাদের দুজনের বন্ধনটা খুবই স্মুথ ছিল এবং আমাদের বিয়ে নিয়েও বাসায় কোনো ঝামেলা হয়নি, জাস্ট জানানোর পরেই পুরো স্মুথলি ইচ অ্যান্ড এভরি লাইক প্রোগ্রাম অ্যান্ড অল সব কমপ্লিটলি খুব সুন্দরভাবে সবার মর্জি অনুযায়ী হয়েছে। তো আমাদের ভিতরে বেসিক্যালি কোনো প্রবলেম ছিল না যে গ্যাঞ্জাম হবে বা মারামারি হবে। তো আমার বিয়ের প্রোগ্রামের ঠিক 11 বা 12 দিনের মাথায় আমার শাশুড়ি এবং শ্বশুর, আমার মানে শ্বশুর বাড়ির গ্রামের বাড়ি হলো নরসিংদীতে, তো ওখানে ওনাদের একটা ফার্ম হাউস আছে। তো ওনারা আমাদেরকে বলে যে দেখো আমরা তো আসলে বাড়িতে কাউকে ভাবে জানাইনি, তো আমরা বাড়িতে যেতে চাচ্ছি, আমরা বাড়ির কিছু মানুষজন আত্মীয় স্বজন যারা আসেনি তাদেরকে একটু বাড়িতে যে মিষ্টি খাওয়াবো। তো আমরা আগামীকাল যাবো, তুমি আর মাহি হলো গিয়ে একা একা থাকবা কিছুদিন, আমার খেয়াল রেখো সবকিছু। তবে আমার আমার বাসায় বেসিক্যালি আমার হাজবেন্ড এবং আমার শ্বশুর পাখি পুষতেন, আমাদের বাসায় অনেক টাইপের পাখি ছিল। আমার শাশুড়ি আম্মা সুন্দর করে আমাকে বুঝাই দিয়ে গেল যে তুমি তো নতুন বাসায়, তো আমাদের প্রায় 6-7 জোড়া পাখি ছিল, তো বললো যে এগুলো টেক কেয়ার করো, এদের খেয়াল রাখো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো আশাটা। তো ওনারা চলে গেলেন, তো ওনারা চলে যাওয়ার পরের দিন থেকে শুরু হলো কাহিনী, পুরা বাসা খালি ভাইয়া, আমি আর আমার হাজবেন্ড এক রুমে থাকি। তো রাত্রে 2-2:30 পরে আমার মনে হয় যে বাসার মাঝখান দিয়ে কেউ হাঁটাহাঁটি করে, লাইক ডাইনিং রুমের মাঝখান দিয়ে কেউ হাঁটতেছে, মানে পায়ের শব্দ স্পষ্ট আমি টের পাই। আমি আমি একটু পড়াশোনা করতাম তখন, থার্ড ইয়ারে পড়ি মেডিকেল, তো আমি তখন হলো গিয়ে আপনার অনেক রাত পর্যন্ত পড়তাম, আমার হাজবেন্ড জেগে থাকতো, ওর কোনো কাজ না থাকলে সেও ঘুমায় যেত, আমি অনেক রাত পর্যন্ত যেহেতু জেগে থাকতাম এবং বাসার ভিতরে যেহেতু আর কেউ নাই, পিন ড্রপ সাইলেন্ট, তো স্পষ্ট বোঝা যেত কেউ যখন রুমের ভিতরে হাঁটাহাঁটি করে, আমার মনে হতো আমার দরজার বাইরে দিয়ে কেউ হাঁটতেছে। তো আমি কয়েকদিন সাহস করে, মানে ফার্স্ট ফার্স্ট আমি একটা পাপা দিইনি, কয়েকদিন সাহস করে আমি দরজা খুলে দেখছি, সারা ঘরটা অন্ধকার আর দেখি কেউ নাই। পরে একদিন আমি মানে খুব সাহস করেই বারান্দা পর্যন্ত গেছি, মানে পুরো বাড়ি অন্ধকার আমার রুমটা ছাড়া, বারান্দা পর্যন্ত গেছি, বাইরের সাইডের বারান্দা যেটা ড্রয়িং ডাইনিং এর সাথে, তো বারান্দায় যে আমি দাঁড়াইছি, তো আমার মনে হইলো তখন 2-2:30 বাজে, কেউ এত রাত্রে অথবা শাওয়ার করতেছে, আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি বালতি বা ভক্তি ঝুড়ে ঝুড়ে পানি ফেললে যেরকম সাউন্ড হয় পশুদের সময় এরকম সাউন্ড, কি ব্যাপার এত রাত্রে শাওয়ার করেছে। আর আওয়াজটা মনে হচ্ছে কি, মানে আমাদের বাসায় আমার রুমের সাথে একটা অ্যাটাচড বারান্দা ছিল আর বাইরে একটা বারান্দা, তো আমি এই বারান্দায় মানে বাইরের সাইডের বারান্দায় দাঁড়াই আওয়াজটা শুনি। তো ফার্স্ট টাইম আমি অনেকক্ষণ মানে কিউরিয়াস মনে এদিক ওদিক তাকাই দেখার চেষ্টা করি, তো পরে আমি অনেকক্ষণ দাঁড়ায় থেকে কিছু পাই নাই, তো আমার একটু ভয় লাগে যে এত রাত্র তো বসে কোত্থেকে আসতেছে আওয়াজ, তা আমি ঘরে চলে আসি, আমার রুমে এসে দরজাটা লাগাই দিই। এবং এরপরে আমি আমাদের বারান্দার খাই খোলা ছিল এদিক দিয়ে আবার আওয়াজটা শুনি শাওয়ারের, তো আমি একটু ভয় পাই যে কি ব্যাপার এরকম কেন আওয়াজ হচ্ছে বা শাওয়ার করছে কে। তো আমি আমার হাজবেন্ড কে টেনে উঠাই, উঠাই আমি তাকে বলি আচ্ছা তুমি কিছু শুনতে পাচ্ছ, লাইক কেউ মনে হচ্ছে যে বালতির পর বালতি পানি ঢালতেছে। তো আমার হাজবেন্ড ও ব্যাপারটা মানে খেয়াল করে, পরে বলছে আচ্ছা ঠিক আছে এগুলো কিছুই না। আমার হাজবেন্ড লাইক ভয় পায় বাট এই জিনিসটা সে এক্সপোজ করতে চায় না, কারণ আমি আরো ভয় পাবো এই জন্য, তো সে কিছু বলে না, আমাকে বলে আচ্ছা বাদ দাও তুমি পড়তে থাকো আর না হলে আসো ঘুমায় পড়ি। তো লাইক সে একটু সুরা টুরা ছেড়ে ফোনে রেখে দিয়ে তারপরে হলো গিয়ে আমরা ঘুমায় পড়ি। তো এরকম 2-1 চলতে থাকে। তো আমি যদি বলি আর একটু, আমরা যে অ্যাপার্টমেন্টে থাকতাম এটা হলো গিয়ে 9 অ্যাপার্টমেন্ট, এবং এই অ্যাপার্টমেন্টের আমি 6 থাকতাম, 6 উপরে আর যে কয়টা ফ্ল্যাট আছে এগুলো কোনোটাই কমপ্লিট না, এগুলো কোনোটারই আপনার টাইলস লাগানো হয়নি, ভেতরের কোনো কাজই কমপ্লিট হয়নি, ইভেন ডোরটা পর্যন্ত আপনার ইনকমপ্লিট, লাইক ডোরের যে একটা লক লাগানো থাকে বাইরে সেই লকটাও এখানে নেই। তো আস্তে আস্তে আমাদের মানে শুরু হয় অনেক কিছু ফিল করা, যেমন 2-2:30 পরে আমরা ফিল করতাম যে আমাদের একদম লাইক আপনার দেয়ালে একদম বাইরের দেয়ালের সাথে মনে হতো কেউ পেরেক করতেছে, লাইক বড় বড় পেরেক এরকম করে।
আমরা কিন্তু একদম শেষের দিকে চলে এসেছি, আমরা এখন মানে আপনার স্টোরিটা একটু গুছিয়ে ফেলার অনুরোধ করবো আর কি।
জি জি ভাইয়া, তো এই জিনিসগুলো বেসিক্যালি হতে থাকে। তো উপরে আবার উপরের ফ্লোরে আপনার জিনিসপত্র টানাটানি এগুলোর শব্দ এগুলো হতে থাকে, তো এরকম হতে থাকে এরকম 2-3 এরকম কন্টিনিউ বেস হতে থাকে। এরপরে আমার লাইক আমার মানে আমার বেবি কনসেপ্ট করে একটা আপনার 8 মাসের মাথায়, তো আনফরচুনেটলি কোনো রিজন ছাড়াই আমি ঘরের ভিতরে মনে হয় মানে স্লিপ কাটি, আমার মনে হয় যে কেউ আমাকে ধাক্কা দিচ্ছে, তো আমার বেবিটা নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে যাওয়ার পর আমি অনেক সিক থাকি, ইভেন আমি এমন ভাবে পড়ে যাই টাইলস এর উপরে যে আমার মাথার পিছনে আপনার অনেকখানি কেটে যায়, হাত পা অনেক অনেকখানি আর কি ইনজুরি হয়। তো এটার পরে আমার আম্মা আসলে এই বাসায় আসে এবং আমার আম্মা অনেক ফরেস্ট হয়, তো উনি বেসিক্যালি এই জায়গাটায় এসে কিছু একটা ফিল করে এবং আমাকে সাথে করে নিয়ে যায় আমাদের বাসায়। তারপর আমাকে একজন পুজোর দেখায় এবং পুজোর দেখানোর পরে পুজোর জিম চালান দিয়ে সামথিং কিছু একটা করে উনি আমাদেরকে জানান যে নিচে আমাদের ওই যে বাড়ির সামনে যে জিনিসের বাসাটা, ওই বাসাটাই ওখানে ওই গাছে আপনার সাতজন জটাধারী জিন আছে এবং এদের ভেতরে একজন জিন তার নাকি আমাকে পছন্দ হয়েছে। আমি যেদিন ফার্স্ট এই বাসাটায় আসি এবং আমার গায়ের গন্ধ তার খুব পছন্দ হয়েছে, যার জন্যে সে ওই দিন থেকে আমার উপরে খুব বাজে ভাবে ইফেক্ট করতে থাকে। ইভেন ইফেক্টটা এত বাজে লেভেলের হয় যে আমার হাজবেন্ডের সাথে আমার মানে এত খারাপ সম্পর্ক হয়ে যায় মাঝখানে যে দুজন দুজনকে মানে মানে মারার মতো সিচুয়েশন তৈরি হয়ে যায় যে আমরা জ্ঞান যাব একদম বিষয়ে আমি দুজনকে মানে ছুরি জুতা তালা এগুলো ছুড়ে মারার প্রবণতা আর কি চলে আসে আমাদের মাইন্ডে, এরকম হয়ে ওঠে আমাদের ভিতর রিলেশন। তো আমার আম্মা যেন হুজুর এর কাছ থেকে তদবির নেওয়ার চেষ্টা করেন এবং হুজুর বলে যে এটা একটা আশিক জিন এবং এটা আমাকে খুব বাজে ভাবে ইফেক্ট করার ট্রাই করছে, বাট যেহেতু আমি একটু নামাজ কালাম পড়ি একটু দোয়া কালাম অলওয়েজ পড়ি, তো এটার জন্যে সে বেসিক্যালি আমার কাছে আসতে পারছে না, যার জন্য সে ইফেক্ট করছে আমার হাজবেন্ডের সাথে আমার গ্যাঞ্জাম করে বা সামহাও কিছু একটা করে একটু ডিস্টেন্স বানানোর জন্য। তো এই জিনিসটা বেসিক্যালি ভাইয়া এখনো পর্যন্ত চলতেছে। আমি এই ফ্ল্যাটটা আপনার 2019 এ চেঞ্জ করে ফেলি, চেঞ্জ করে ওই জায়গাটা ভাড়া দিয়ে আমি অন্য একটা বাসায় ভাড়ায় উঠি এবং উঠার এক বছর পরে ভাইয়া ইভেন ওই বাসায় থাকতে আমার দুইটা থেকে তিনটা মিসক্যারেজ হয়, বেবি কনসেপ্ট করার দুই মাস তিন মাসের মাথায় মানে বেবি নষ্ট হয়ে যেত। তো আমি যখন ওই বাসে চেঞ্জ করে অন্য এক জায়গায় উঠলাম ঠিক এক বছরের ভিতরে আমি বেবি কনসেপ্ট করি এবং আপনার 2021 এ আমার একটা ছেলে হয়। এখন আমার ডিউরিং প্রেগনেন্সিতে ভাইয়া আমি অনেক আজে বাজে ড্রিম দেখতাম, লাইক দুইটা বড় সাপ আমাকে কামড়ানোর চেষ্টা করতো। ইভেন মানে ড্রিমের ভিতরে আমি একদিন দেখতেছি যে আমার বাপের বাড়িতেই তখন ছিলাম যে আমাকে টেনে হেঁচড়ে বের করে নিয়ে চলে যাচ্ছে, খুব কুৎসিত দেখতে একটা অবয়ব। তো এগুলো আমি দেখতাম, খুব বাজে লেভেলের জিনিসের ইফেক্ট আমি পেতাম ঘুমের ভিতরে। ইভেন আমি আমার অ্যাজমার প্রবলেম আছে, এরকম হয়তো যে আমার এত বেশি অ্যাজমার অ্যাটাক উঠে যেত যে আমাকে হসপিটালাইজ করতে হয়েছে অলমোস্ট প্রেগনেন্সিতে দুই থেকে তিনবার। তো সামহাও অনেক কিছু ওভারকাম করে আমার বেবি হয়। তো ভাইয়া আমার বাচ্চা হওয়ার পর থেকে যে জিনিসটা আমি ফেস করছি যে আমার বাচ্চা ব্রেস্ট ফিডিং করেনি শুরু থেকেই, তো ব্রেস্ট ফিডিং করাতে গেলে হচ্ছে বড় বড় হয়ে যেত, হাত পা এরকম খিচুনি হইলে যেরকম হয় এরকম করে উঠতো। তো আমি হলো গিয়ে আপনার এরপরে ওকে অনেক হুজুর দেখিয়েছি, তো যে হুজুরটা আমাকে তদবির দিয়েছিল উনাকে দেখানোর পরে উনি একটা তাবিজ দিয়েছিল এবং বলেছিল যে এই তাবিজটা যেন কখনো আমার ছেলের গলা থেকে না খোলা হয়। তো তাবিজটা বেসিক্যালি তিন সাড়ে তিন বছর পর্যন্ত গলায় ছিল এবং আমার বাচ্চার সব ধরনের অ্যাক্টিভিটিস পারফেক্ট ছিল, কথা বলা দৌড়াদৌড়ি বা ইচ অ্যান্ড এভরিথিং একটা নর্মাল বেবিদের যেরকম থাকে। তো ঠিক তিন সাড়ে তিন বছরের কাছাকাছি এসে আমার শাশুড়ি আম্মা মারা যায় ক্যান্সারে। তো উনি মারা যাওয়ার পরে আমরা সবাই একটু অন্যমনস্ক হয়ে যাই আপনার বাসার সবাই, যেহেতু উনি আমাদের মানে সিনিয়র, ইভেন আমার আমার খুব ক্লোজ ছিলেন। তো বাসায় একজন মুরব্বী থাকলে এইসব জিনিস একটু আপনার গরজে থাকে বা চোখের উপরে থাকে।
হ্যাঁ সেটাই, আপনার 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 স্টোরিটা আসলে খুবই আমার কাছে মনে হলো যে মর্মান্তিক। আপনি শুরুতে যে কথাটা বললেন, একটা বাসাতে আপনার যে পরিমাণ সমস্যা ফেস করতে হয়েছে এবং আপনি সেটা বুঝতে বুঝতে আপনার আসলে অনেকটা টাইম লেগে গেছে, এবং তারপরে সেখান থেকে ফিরে আসা এবং তারপরে আবার নতুন করে সবকিছু শুরু করা, এই 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 জার্নিটাই আসলে খুবই মর্মান্তিক। এবং এই যারা এতক্ষণ শুনলেন তারাও মনে হয় সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফিল করতে পেরেছিলেন। আপনার মানে আপনি মানে একটু লম্বা করে এই ঘটনাটা শোনার মতো, কারণ জীবনে এত কিছু ঘটেছে। আমি আসলে খুবই চাইব যে আপনি আরো কিছু এপিসোডে আমাদের সাথে অংশগ্রহণ করুন, এবং আমি আপনার আপনাদের আপনার সম্পর্কে আপনার সমস্যা সম্পর্কে আরো বেশি জানতে চাই। জানতে চাই এই কারণে, যারা জানতে পারবেন তারা হয়তো আগে থেকে সচেতন হবেন বা আপনার কথা শুনে বুঝতে পারবেন। আপনার এই স্টোরি থেকে আসলে অনেকের অনেক কিছু শেখার আছে বলে আমি মনে করি।
জি ভাইয়া, আমি বেসিক্যালি এখনো জিনিসটা সাফার করছি, লাইক ইফেক্টটা এখন আমার বাচ্চার উপরে হচ্ছে। আমি তাবিজটা বেসিক্যালি 3.5 বছর পরে সামহাও তাবিজটা আমি হারাই ফেলি। আমি আমার শাশুড়ি আম্মা মারা যাওয়ার পরে আমার বেবিকে নিয়ে গিয়েছিলাম ওনার মানে কবর দিতে শরীয়তপুরে, তো ওখান থেকে ঘুরে আসার পরে আমি আমার ছেলের তাবিজটা খুঁজে পাইনি। তো এটার পরে থেকে আস্তে আস্তে ভাইয়া আমার ছেলে চুপচাপ হয়ে যান, ইভেন কথা বলা অফ করে দেয়। যে আগে রাইমস পড়তো ইংলিশে বা পাপা মামা 1-2-10 কাউন্ট করতে পারতো, আমার সেই ছেলে এখন শুধু পাপা ছাড়া মামা ছাড়া কোনো কথা বলে না। ইভেন অনেকভাবেই তাকে ট্রাই করা হয়েছে যে সে যদি কথাবার্তা বলে বা চেষ্টা করা হয়েছে, কোনোভাবে কোনো কাজ হয়নি ভাইয়া। তো লাস্ট ইয়ার নভেম্বরে আমি একজন হুজুর দেখিয়েছি আলেম, তো উনি হলো গিয়ে জিন চালান দিয়ে সামহাও মানে মানে ওনার ওখানে আর কি আসর করে উনি দেখেছে যে ওদের ওখানেই আমাকে কোনো ইফেক্ট করতে পারেনি বলে।
আমরা এই 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 অংশগুলো হয়তো আরেকদিন শুনতে হবে আমাদের, আপনার পোর্শনটা আমরা শুনলাম। এখন যেটা হচ্ছে আসলে আপনার বাচ্চার যে প্রসঙ্গ সেটা হয়তো আমরা নেক্সট উইকে বা অন্য কোনো সময় শুনবো, কারণ আজকে আমাদের বিদায় নিতে হবে। অনেকক্ষণ ধরে আমরা আসলে শুনছি, আমাদের কথা বলছি, তো আমি আপনার সাথে কথা বলে আসলে খুবই ভালো লাগছিল। এবং সত্যি কথা বলতে আপনি যেভাবে ঘটনা বলছিলেন, আমি চাই যে আজকে ছোট করে আপনি না বলেন, আপনি বরং আপনার বাচ্চার যে অংশটা সেই অংশটা নিয়ে, যেহেতু আগের অংশটুকু সবাই জানেনি, পরের অংশটুকু নিয়ে আমরা আরেকটা এপিসোডে পুরোপুরিভাবে আপনার সেই বাচ্চার ওই অংশগুলো শুনি। আমি কি আপনাকে আপনি কি আবারও জয়েন করতে পারবেন তাহলে? আপনার সাথে যদি যোগাযোগ করা হয় সেটা কি আপনার জন্য সম্ভব হবে কিনা যদি একটু বলতেন?
জি ভাই, আমি জয়েন করতে পারবো।
ওকে, থ্যাংক ইউ। জি,
আমি আসলে স্টোরিটা আসলে খুব শর্টলি বলার ট্রাই করেছি, কারণ ভাই এখানে
আপনি শর্টলি বলেন না, আপনি শর্টলি বলে, হ্যাঁ হ্যাঁ, আপনি শর্টলি বলেন না। আপনি সেদিন আমি তো জানতাম না যে এত লম্বা স্টোরি, এত লম্বা স্টোরি হলে আমাদের আসলে বেশিরভাগ সময় আপনাকে দিতে হবে, এবং আমি যেটা চাই সেটা হচ্ছে আপনি সেদিন পুরো সময়টা আপনি ছোট করে বলেন না, এটা ছোট করে বলার মতো কোনো ঘটনা না, আপনি পুরোটাই বলেন। কিন্তু আপনি আর একদিন আপনার বাচ্চার অংশ এবং সেই সময় যে সমস্ত রিলেভেন্ট যে সমস্ত অংশগুলো আপনি ছেড়ে এসেছিলেন বা স্কিপ করেছেন সেই অংশগুলো আপনার কাছ থেকে আমরা আসলে জানতে চাই। আপনাকে বেশি ধন্যবাদ, কারণ আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আপনি বড়টা স্টোরি করছেন, আবার আমাদের সময়ের কথা ভেবে আপনাকে আবার স্কিপও করতে হয়েছে, এটা আমার খুবই খারাপ লেগেছে। এই জন্য আমি ভাবলাম যে আপনার বাচ্চার যে অংশটা যেহেতু আসলো সেই অংশটা আমরা হয়তো নেক্সট মঙ্গলবার বা তার পরের মঙ্গলবারে শুনবো। রাব্বি ডেফিনেটলি আপনাকে জানিয়ে দেবেন কোন মঙ্গলবারে আমরা শুনছি। আপনি ভালো থাকবেন এবং আশা করছি যে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা শুনলেন তাদেরও আপনার এই ঘটনাটি শুনে তারাও আপনার মতো মর্মাহত হয়েছেন এবং অনেকেই অনেক কিছু শিখেছেন আপনার এই স্টোরি থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমলিন, আপনি ভালো থাকবেন। এবং যারা আপনারা এতক্ষণ পর্যন্ত শুনলেন, আমার অনেক কমেন্টই পড়ার কথা ছিল কিন্তু আজকে আর হাতের সময় নেই, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমলিন, আপনি যদি আপনাকে বিদায় জানাচ্ছি আজকের মতন, আপনি ভালো থাকুন। আপনি যদি শেষ মুহূর্তে লিসেনারদের উদ্দেশ্যে কিছু বলতে চান তাহলে বলতে পারেন।
উদ্দেশ্যে একটা কথাই বলবো সবাইকে যে আপনারা একটু সচেতন ভাবে চলাফেরা করবেন সবসময়, কারণ আমাদের আশেপাশের পরিবেশে আসলে অনেক কিছু ঘুরে ফিরে যা আমরা খালি চোখে দেখতে পারি না, এটা আমাদের পার্সোনাল লাইফে অনেক ইফেক্ট করতে পারে। সো
থ্যাংক ইউ সো মাচ,
চেষ্টা করবেন মেইনটেইন করার।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, দ্যাটস আ ভেরি গুড অ্যাডভাইস। আমিন, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের সাথে মানে কি কাটানোর জন্য এবং আমাদেরকে আপনার সেই ঘটনা, আপনার নিজের খুব ব্যক্তিগত ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্ট ভূত ডট কম এর সাথে থাকবেন। আরো যারা শুনলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা স্পেশালি আপনাকে ধন্যবাদ, অনেক সময় দিয়েছেন আপনি সেই কারণে, এবং ঈদের মধ্যে বা ঈদের আগে পরে কোন একটা সময় রাব্বির সাথে কথা বলে আমি খুব দ্রুত আপনাকে জানিয়ে দিচ্ছি কবে আপনি আসবেন, এবং সেদিন আমরা আরো লম্বা করে আপনার ঘটনা শুনবো। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত ডট কম এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।